এই ঘটনা সময়কাল 2000 সালের আগের, 1-2 বছর অথবা 2000 সালের পিছের 1-2 বছর, এরকম সময়ের ঘটনা। শীতকাল, বাংলাদেশেরই একটা গ্রাম, একটা জেলার একটা গ্রাম, এবং আমরা জানি যে তখনকার গ্রামের পরিস্থিতি কিরকম ছিল, যোগাযোগ ব্যবস্থা কিরকম ছিল, গ্রামীণ জনজীবন কিরকম ছিল, শীতকালের কথা এটা। যেবারে ঘটনা বলবো, মূলত যিনি হচ্ছেন মূল প্রত্যক্ষদর্শী, তার নাম হচ্ছে আবু কাশেম। আবু কাশেম লোকটার বয়স, মানে ঘটনার সময় তার বয়স ছিল প্রায় 40-এর কাছাকাছি, এবং বর্তমানে তার বয়স প্রায় 70-এর মতো, এবং অসুস্থ তিনি। মূলত তারা ওই পানের বরজ, ওই সময় পানের বরজ ছিল ছোট ছোট, ওই ছোট ছোট পানের বরজ, তারপরে ক্ষেত খামারি করে তাদের জীবনযাপন কাটত সবাই। ঘটনাটা হয় এইভাবে, একদিন তাদের যে পুরো গেরস্থ বাড়ি, এই গেরস্থ বাড়ির এক পরিবারের একজন ব্যক্তি অত্যন্ত, ওই সময় গ্রামের হিসেবে অত্যন্ত অবস্থা সম্পন্ন এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি অনেকদিন ধরে শয্যাশায়ী, অনেকদিন ধরে, তার নামটা এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু তিনি একটা কারণে খুবই নিন্দিত ছিলেন, সেটা হচ্ছে তিনি অত্যন্ত কৃপণ ছিলেন এবং তিনি বেশ কয়েকজন মানুষের টাকা পয়সা মেরে দিয়েছিলেন, মানে ওই সময় আর কি। তো ওই ভদ্রলোকের যখন মৃত্যু হয় আর কি, তার ওই শয্যা থাকাকালীন অবস্থায় মৃত্যু হওয়ার পরে বিকেল নাগাদ তাকে দাফন দিয়ে দেওয়া হয়। বলে রাখা ভালো, এই আবু কাশেম যে বসত ভিটায় থাকেন, মানে ওই গ্রামের ওই সমস্ত বসত ভিটার মতো, যে একটা বিশাল বসত ভিটার ভিতরে কয়েক পরিবার একসাথে থাকে। শীতকালের রাত, বিশেষ করে শীতকালের সন্ধ্যার একটা বর্ণনা না দিলে না। গ্রামে হয় কি, যে আপনি সাদা ধোয়ার মতো কুয়াশা নামতে দেখবেন, এবং গাছ গাছালির একটা সুঘ্রাণ বেরিয়ে আসে সেই সময়, শীতের যে ঠান্ডা আমেজ, খুব তাড়াতাড়ি যে অন্ধকার নেমে আসে, এবং মানুষের বাড়িতে যে লাকড়ি চুলায় রান্না হতে শুরু করে, তখন কিন্তু ভাত রান্না করলে সেই ভাতের একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়তো বাতাসে, সে ভাতের সুঘ্রাণ আপনারা কখনো পাননি, আমি পেয়েছি। তো এই সুঘ্রাণ, তার উপরে হচ্ছে সেই সময়কার মানুষজন যখন বাজার সাথে করে আসত, এই যে তরকারি রান্নার যে সুঘ্রাণ, এগুলো চারপাশে ছড়িয়ে পড়ত, শীতের সুন্দর দিকে, সুন্দর কথা বলছি আমি। এখন ওই বাড়িতে যেহেতু মৃত্যুর ঘটনায় ঘটেছে, স্বাভাবিকভাবে হয় কি, যে এই বাড়ির মানুষজন চুলা জ্বালাবে না, চুলা জ্বালানো একদমই নিষেধ। এখন মারা গিয়েছে অন্য এক ঘরে, কিন্তু পুরো বসত বাড়ি এই নিয়মই মানবে, কারণ একই উঠান সবার, এবং প্রত্যেক গৃহস্থ ঘরের পেছনের দিকটা তাদের নিজস্ব জায়গা, এই উঠানেরও জায়গাটা তাদের নিজস্ব, তারা সবাই ছেড়ে ছেড়ে দিয়েছে, কারণ যে ধান শুকানোর জন্য বিশাল বড় উঠানের প্রয়োজন, এবং গ্রামের মানুষ সেই সময় মিলে ঝিলে কাজ করত, এখনো করে, কিন্তু আস্তে আস্তে আলাদা হয়ে গেছে সব। এখন ওই পেছনের ঘরে রান্না করার মতো একটা অবস্থা তৈরি হলো হুট করে, কারণ ওই কাশেম সাহেবের পরিবারে তখন একটা ছোট বাচ্চা ছিল, ওই তো তাদের কিটু রান্না করে খাওয়াতে হয়। তো একটা নিয়ম ভঙ্গ করা হলো ওটা, সেটা হচ্ছে চুলা জ্বালানো হলো। চুলাটা জ্বালানো হয় তখন যখন রাত 2 ঘন্টা পার করেছে, ওই শীতের শীতের রাত, সবাই যে যার মতো শুয়ে পড়েছে, বাইরে থেকে খাবার নিয়ে আনা হয়েছে, লাশ দাফন করে দেওয়া হয়েছে বিকেলবেলায়। ঠিক মধ্যরাত, এবং এই গৃহস্থ ঘরের বাইরে, ঘটনা কিন্তু কাশেম সাহেবের সাথেই ঘটে আর কি। তো এই আবু কাশেমের গৃহস্থ ঘরের বাইরে কুকুরের ডাক শুনতে পাওয়া যায়। কুকুর কান্না করে না, অদ্ভুত ভাবে কুকুর কান্না করার ডাক, একটা সময় সইতে পারেন না তিনি, আবু কাশেমে ঘুম ভেঙে গিয়েছিল, সইতে আর পারছেন না। তো ভেতর থেকে শব্দ করলেন, শব্দ করার কারণে কুকুর সরে নেই। এবার যখন বিরক্ত হলেন, বিরক্ত হয়ে হারিকেনের আলোটা বাড়িয়ে হারিকেনটা হাতে নিয়ে দরজা খুললেন, দরজা খুললেন, ওনার পেছনে ওনার স্ত্রীও ছিল। ওনার স্ত্রী আবার বাইরে যেতে চেয়েছিলেন তখন, মানে বাইরে আর কি। তিনি আগে আগে দরজা খুলেছেন, তার স্ত্রী পেছনে দরজা দিয়ে বাইরে যাবে। তিনি গেটটা লাগিয়ে ফেললেন, আবু কাশেম গেট লাগিয়ে ফেললেন এবং সাথে সাথে যে স্ত্রীকে পেছনের দিক থেকে টান দিয়ে আস্তে করে কানে ফিসফিস করে বললেন যে বাইরে যাওয়া যাবে না। এখন তার তো বাইরে যাওয়া জরুরি হয়ে পড়েছে স্ত্রী। তিনি বুঝালেন যে স্বামীকে, কিন্তু তিনি খুব শক্ত করে বললেন যে বাইরে যাওয়া যাবে না। কিছু সময় পরে তিনি আবারও মূল দরজাটা খোলেন। কেন খুললেন? কারণ এইবারও মূল দরজায় আবারও কুকুরের কান্নার ডাক। আস্তে করে যখন তিনি খুললেন, তিনি একটা দৃশ্য দেখতে পান, যে কাফনে কাপড় মুড়িয়ে লাশকে মাটিতে রাখা হয় না কবরে, ওই রকমই কাফনে কাপড় মোড়ানো, কি জানি তাড়ানো, শুয়ে না, হাত বসাও না, বসেও না, দাঁড়িয়ে আছে। এই দ্বিতীয়বার আবার যখন তিনি সেটা দেখলেন, তিনি নিজের ঘরের দরজা যখন লাগাতে যাবেন, তখন গ্রামে যে ধরনের যে পাখির ডাক ব্যবহার করে একজন আরেকজনকে ডাকে না, ওরকম একটা পাখির ডাক একজন দিল অন্য গৃহস্থ ঘরে। কারণ ওই অন্য গৃহস্থ ঘরে মানুষ বুঝতে পেরেছিল কেউ না কেউ জেগেছে, তো তিনিও সেভাবে উত্তর দেন। তো একে একে আরেকজন উত্তর দিল, এইভাবে চারজন পাঁচজন উত্তর দিল। অর্থাৎ চারজন পাঁচজনই কিন্তু দেখেছে যে উঠানে একটা কেউ দাঁড়িয়ে আছে, যে পুরোপুরি কাফনা কাপড় দিয়ে ঘেরা। এখন বাইরের দিক থেকে একই গ্রস্ত ঘর থেকে দুজন বের হলো, এবং বের হওয়ার পরে তিনিও সেখান থেকে বের হন। এক এক করে প্রায় ছয়জন সাতজন পুরুষ সেখানে একত্রিত হন। প্রথমে তারা ভেবেছেন যে মানুষ হয়তো ভয় দেখানোর জন্য, ইত্রমি ফাজলামো করার জন্য গ্রামের কিছু কিছু ছেলে এই কাজগুলো করে, অনেক সময় ওদের নাম ধরে ডাকছিলেন। একজন রমজান নামে একজন লোক ছিল, খুবই গায়ে গোতরে শক্ত মানুষ। সে কাফনের কাপড় যে জায়গায় মাথা, ওই জায়গাতে কাফনের কাপড়টা সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পরে সে সাথে সাথে আল্লাহকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুরু করলো জোরে জোরে। আবু কাশেম সহ বাকি সবাই যেটা লক্ষ্য করলো, সেটা হচ্ছে সেই কৃপণ ব্যক্তি যাকে আজকে দাফন দেওয়া হয়েছে, সেইখানে দাঁড়িয়ে আছে কিন্তু চোখ বন্ধ, চোখ খোলা না, সেই লাশের মতোই অবস্থা। তো যখন তার কাপড় ধরা হয়েছিল, তখন তো লাশ কাত হয়ে পড়ে যায়নি, কিন্তু যেই মুহূর্তে লাশকে স্পর্শ করা হলো, লাশ ধপাস করে পড়লো মাটির উপরে। আরেকজন সাথে সাথে নাকের কাছে হাত দিল, নাকের কাছে কান পর্যন্ত নিল, যে লাশ কি জিন্দা আছে কিনা দেখার জন্য। তো তারা দেখলো যে না, জিন্দা নাই। এর ভিতরে যেহেতু পাঁচজন ছজন সাতজন এখানে জড়ো হয়ে গেছেন, দুইজন লোক নিজেদের বুদ্ধিতেই ছুটে যায় গোরস্থানের দিকে, যেখানে এই কৃপণ লোককে কবর দেওয়া হয়েছিল। সেখানে যে তারা দেখতে পান কি জানেন, আমরা গ্রামে যেভাবে কবর দিই ওইভাবে কবর দেওয়া, কিন্তু কবরের পাশ থেকে এমন ভাবে মাটি সরে গেছে, মানে আপনি লাশটা কেবল ওই জায়গা দিয়ে সে নিজেকে জোর করে বের করে আনতে পারবে, ক্রল করে। কি যেদিকে লাশের গায়ে কোনো কিছু নেই, আর লাশের কাপড়েও মাটি ভালোভাবে লাগেনি তখন। তারা যেহেতু নিজেদের বুদ্ধিতে গিয়েছিল, তারা আবার সেখান থেকে ফেরত আসে। এসে তারা দেখতে পাচ্ছে ওই যে বাকি কয়েকজন, যে রমজান সহ আবু কাশেম সহ, তারা তখন ঠায় দাঁড়িয়ে আছে ওই লাশের সামনে। এখন রমজান নিজের বে খেয়ালে অনেক কথা বলতে শুরু করলো লাশের সাথে, মানে মনে করছিল লাশ হয়তো কথা বলবে বা লাশের উপরে কোনো আসর আছে, কিন্তু না, কোনো কিছু না। এই অবস্থাতে লাশের ব্যাপারে মানুষকে বলা হলো যে লাশ এখানে, কিন্তু লাশটা দাঁড়িয়ে আছে এটা বড় সমস্যা। বা মানুষের কিভাবে বলা হলো যে লাশটা কেউ তাদের উঠানে এনে রেখে দিয়ে গেছে কোনো শয়তানের বাচ্চা। এরকম ভাবে বলা হলো। এবং যে দুজন নিজ বুদ্ধিতে গোরস্থানে গিয়েছিল সেই দুজনকে ফেরত পাঠানো হলো গোরস্থানে, কবরটা একটু খুঁড়ে এলোমেলো করে দিতে যাতে মানুষজন বিশ্বাস করে, নইলে এই যে লোক যে কজন লাশ নিজে চোখে দেখছে কুসংস্কারের কারণে তাদেরকে ঘরে আটকা পড়ে থাকতে হবে 41 দিনের উপরে, এটা তারা চাচ্ছিলেন না। এখন এই লোকগুলো তো কবর খুঁড়তে ব্যস্ত, মানে এমন ভাবে দেখানোর জন্য যে এই মানে কবর থেকে লাশ চুরি করার চেষ্টা করেছে। এদিকে এই লোকেরা যারা জাবু কাশিম এবং রমজান সহ তারা লাশটাকে শোয়ানোর ব্যবস্থা করল। তো লাশটাকে শোয়ানো হলো এবং তারা নিজেরা মিলে যে ওই গোরস্থানে যে হাজির হয় এবং সেইখানে নিজেদের মতো করে লাশকে মাটি চাপা দেয়। ওই যে কবর, কবর একবার যে মাটি মাটি করেছে কোন রকম ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দেয়, কারণ এগুলো বাইরে বলা যাবে না, বিশেষ করে গ্রামে তো নাই, মানুষ কখন কোন কথা বানিয়ে ফেলে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এবার এটা কিন্তু প্রথম রাত, সমস্ত কাজ শেষ। পরের দিন ওই একই অবস্থা, সেই আগে আগে শীতকাল নামতে শুরু করেছে, মানে শীতের কারণে সন্ধ্যা আগে আগে নামতে শুরু করেছে। এখন আবু কাশেমের বউ যিনি গত রাতে বাইরে বেরোতে চেয়েছিলেন তিনি শুধু হালকা হালকা জানেন যে একটা সমস্যা হয়েছে। কোন সমস্যা? সেই সমস্যাটা কেবলমাত্র আবু কাশেম জানে, মানে তার স্বামী ভালোভাবে বিস্তারিতভাবে জানে, কিন্তু সমস্যা হচ্ছে কি, কোন না কোন দুষ্ট লোক লাশ নাকি রাতের বেলা চুরি করার চেষ্টা করছে ওই কৃপণ ব্যক্তির। এটা আর কি তাদের নিজস্ব আড্ডাবাজের মূল বিষয় হয়ে ওঠে। ওই একইভাবে সন্ধ্যা নামে এবং একইভাবে ঘণ্টাখানেক পার হয় রাতের, সবাই যে যার ঘরে ঘুম, পুরো গ্রামের মানুষজন সবাই ঘুম, ওই গৃহস্থ বাড়ি সবাই ঘুম, আবারও করে ডাক। কুকুর এমন ভাবে কান্না করছে যেন আপনার এই কান্না সহ্য হচ্ছে না, মানে এটা ওর করুণ আর্তনাদনা, ও করুণ আর্তনাদের উপরে করুণ করুণ যত করুণ দেওয়া যায় সব। তো এই যে আর্তনাদ, কুকুরের এই আর্তনাদ শুনে তারা বের হন আবারও। বাকি লোকেরা বের হয় কিন্তু আবু কাশিম সাহেব তো চালাক মানুষ, দরজাটা হালকা ফাঁকা করলেন, দেখতে পেলেন লাশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, লাশ দাঁড়িয়ে আছে, তাকে এই ব্যাপারটা হতবাক করে দেয়। সেই গতকালকে রাতের শীত যেরকম, আজ রাতে ওইটা এরকম, কি করা যেতে পারে? তিনি যখন এই হিসেব নিকাশ করছেন তখন তিনি আবার লক্ষ্য করলেন যে আজকেও একদম কেমন জানি কাপড় একদম সাদা ধবধবে পরিষ্কার। যদি কেউ লাশ মাটি থেকে তুলে নিয়ে আনে, যদি কেউ লাশ কোনো জায়গা থেকে সরানোর চেষ্টা করে, কাপড় কোনো মতেই এত সাফ সুতরো থাকার কথা না। গতকালকেও যখন তারা নিজেরা মাটিতে লাশ নামিয়েছিল তখনও তারা নিজেরা ধরাধরি করার কারণে কিন্তু লাশে গায়ে মাটি লেগেছিল, ময়লা লেগেছিল কাপড়ে আর কি। প্রচন্ড ভয় জাগে, হতবাক হওয়ার পরেও ভয়টা এমন ভাবে ওনাকে জেকে ধরল, উনি অনুভব করতে লাগলেন যেন ওনারই গেরস্থ ঘরের চারপাশে লাশ হয়তো তাপিয়ে তাপিয়ে বেড়াচ্ছে। প্রচন্ড ঝিম মারা ভয় লাগলো তার। এখন এই ঝিম মারা ভয়টা থেকে বের হওয়ার জন্য ওনাকে আবার ডাকছে, ওনার দরজার সামনে এসে ওনাকে ডাকছে যারা অন্যান্য ঘরের লোক তারা। দরজাটা খুললেন উনি, এবং এই যে দরজাটা খুললেন সরু ফাঁকা জায়গাটা দিয়ে এখনো লাশকে দেখা যায়, লাশ এখানে দাঁড়ানো। তারা ওই লাশ ধরাধরি করে আবার নিয়ে গেলেন। এবার লাশ ধরাধরি করে নিয়ে যাওয়ার পূর্বে লাশকে ভালো করে পরীক্ষা করলেন তারা, ভালো করে পরীক্ষা করলেন। এখন এই লাশ কিন্তু দাঁড়িয়ে আছে, ধরার পরে লাশ কিন্তু পড়ে যাবে। ভালো করে চেক করার পরে একজন যখন লাশকে একটু ধাক্কা দিল বা ধরার জন্য পাশাপাশি মানে হাতের দিকে লাশটা পড়ে গেল। এবার যখন পড়ে গেল তারা লক্ষ্য করলো যে লাশের কিছু অংশ একটু ভেজা ভেজা কাপড়ের উপর দিয়ে, যেটা বোঝা গেল যে শরীরের ভেতর থেকে কিছুটা পানি জাতীয় কিছু বেরিয়ে আসছে। তারা আবারও সেই লাশকে সেখানে নামিয়ে দিয়ে আসে। রাতের বেলা নামিয়ে দেয়, নামিয়ে দেওয়ার পরে এইবার এটা গ্রামের মানুষকে জানানো হয়নি, পুরো ব্যাপারটা এতটা মানে সিক্রেসির ভিতরে ছিল, ওনাদের এই গৃহস্থ বাড়ির ব্যাপার বাইরের মানুষ জানতেই পারেনি। ওনারা নামিয়ে দিয়ে আসে এবং ঠিক ঠিক ভোরবেলা যে যে গৃহস্থ ঘরে সেই ব্যক্তি ছিল, যে কৃপণ ব্যক্তি যে গৃহস্থ ঘরে থাকতেন, তাদের সন্তানদের সাথে তারা দেখা করেন। দেখা করে একেবারে ওই সময়ই বলে দেন পরপর দুই রাত কি ঘটনা ঘটল। তো তারা একটু বিশ্বাসযোগ্য বা অবিশ্বাসের মতো নিল। কথা হচ্ছে যে লাশ যদি আমার বাবার লাশ হয়, তাদের কথা হচ্ছে তাদের বাবার লাশ যদি আসলে এখানে দাঁড়িয়ে থাকে তাহলে তাদেরকে কেন ডাক দেওয়া হলো না? ভালো কথা। এখন যে যার মতো সে দিন কাটালো। এক ধরনের আশঙ্কা কাজ করছিল মানুষের ভেতরে। আবু কাসেম সাহেব এক ধরনের অনুভূতি পাচ্ছিলেন, উনি যখন যে সন্ধ্যা নামে ঘাট থেকে হাত পা ধুয়ে তিনি খুব তাড়াতাড়ি উপরে চলে আসবেন ঠান্ডা পানির ভেতরে আর কি, ঘরের ভেতরে ঢুকবেন, চারপাশে তাকাচ্ছেন তিনি, অন্ধকার তো এই জমাট অন্ধকারের ভেতরে মনে হচ্ছে লাশ দাঁড়ানো, এবং লাশ হয়তো তার দিকে তাকিয়ে আছে, এবং সে লাশ হয়তো তার কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে, অসৎ, সে হয়তো আবু কাসেমকে এখনই মেরে খেয়ে ফেলতে পারবে। এটা শুধুমাত্র অন্ধকারকে দেখে তার মনে হল। এই তৃতীয় রাতে ভয়ের মাত্রা বাড়তে শুরু করে। এক ধরনের যে চাপা ভয়, সে চাপা ভয় তো ছিলই। এবার রাতের বেলা তৃতীয় রাতেও কুকুরের ডাক, কুকুরের ডাক, ডাক না ওই কান্না। কিন্তু না আবু কাসেম বের হলেন, না রমজান, না অন্য কেউ, কেউ বের হলেন না। আবু কাসেম শুধুমাত্র একটুখানি ফাঁকা করেছিলেন দরজাটা, ওই যে বাইরে যে অন্ধকার, এই ঘুট ঘুটে অন্ধকার এবং ঘরের ভিতরে থাকা হারিকেনের মৃদু আলো, এই দুটো জিনিসই তাকে সাহায্য করলো দেখার জন্য আজ তৃতীয় রাতেও লাশ উঠোনে দাঁড়ানো। আজ তৃতীয় রাতেও লাশ উঠোনে দাঁড়ানো, দরজা বন্ধ, কেউ বের হবে না, কেউ আজকে পাখির মতো ডাকছে না, কিচ্ছু না। দরজা বন্ধ করে তিনি যখন নিজের বিছানায় শুয়ে আছেন, আবু কাসেম নিজের পা মেলতে পারছেন না। কেন? কেন তার মনে হচ্ছে যদি তিনি তার পা মেলেন কেউ হয়তো এসে এখনই তার পা ধরে তাকে টান দিয়ে নিয়ে যাবে, এবং সে কেটা কে? ওই লাশ, এটা তার মনে হচ্ছিল। চোখ প্রায় লেগে এসেছিল তার, ধমধম করে টিনের ভিতরে শব্দ হতে শুরু করলো, ঠিক আবু কাসেমের ঘরের দুয়ারের যে দরজা, দরজার পাশে যে টিনের পেড়াটা, এই পেড়াতে ধমধম ধম এরকম শব্দ, এবং এই যে ধমধম শব্দটা হলো, আবু কাসেম ওই শব্দ হওয়ার ঠিক আগ মুহূর্তে একটা স্বপ্ন দেখতে পান, ওই আধো ঘুম আধো জাগ্রত অবস্থায়। স্বপ্নটা ছিল এটাই, যে ওই লাশ তত পা মানে পা লাগিয়ে রাখা, তো হাঁটতে দেওয়ার পারছে না, ওই জমাট পা দিয়ে সে লাফিয়ে লাফিয়ে তার ঘরের ভেতরে যে গৃহস্থ ঘরের দরজার বাইরে এসে দাঁড়িয়েছে, এবং এই যে টিনের দেয়াল সেইখানে নিজের মাথা দিয়ে সে বাড়ি মারছে, নিজের মাথা দিয়ে। তো এখন ওই শব্দটা ওই একই সময় হয়, ধম 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 ধম। তো তিনি জিজ্ঞেস করলেন কে, আবারও ধাম ধাম করে দিবা পারি। কিছু সময়ের ভেতরে তার পুরো ঘরে মানুষজন সবাই জেগে যায়, কেউ সাহস করছে না বাইরে বেরোনোর জন্য, বাইরে বেরিয়ে দেখবে যে ঘটনা কি ঘটছে, এমনকি পাশে গৃহস্থ ঘরের লোকের কেউ না, কেউ আসেনি। এবারে যে যেহেতু তৃতীয় রাত চলছে, মানুষজন আর কেউ বের হয়নি, সকালবেলা লাশ থাকলে লাশ থাকুক, লাশ তারা সকালবেলা দাফন দিয়ে দেবে। এখন সকালটা কিন্তু বোঝা যায়, গ্রামের সকালটা কিভাবে বোঝা যায় সেটা হচ্ছে এই যে টিনের ঘরগুলো, এই টিনের ঘরগুলোর পর্যাপ্ত পরিমাণ উপরের দিকে এবং নিচের দিকে জায়গা থাকে, এবং এই জায়গাটা রাতের অন্ধকার কাটিয়ে যখন ভোরের আলো ফুটে তো এই জায়গাগুলো একটু আলোকিত হয় না, অন্ধকার থাকলেও আলোকিত হয়, তো তখন আর কি বোঝা যায় যে সূর্য উদয়ের সময় হয়ে গেছে। মানে সূর্য উদয়ের আগেও কিন্তু অন্ধকারই থাকে, সন্ধ্যার মতো অন্ধকার। তো কাশেম সাহেব সবার আগে বের হয়েছেন, সম্ভবত উঠোনে কোনো লাশ নেই। তারা সবাই একত্রিত হলো, আজকে রাতে কিন্তু উঠোনে কোনো লাশ নেই, কিন্তু এরকম এরকম লাশ নিজের ঘরে, নিজের দরজার সামনে মাথা দিয়ে পিটিয়েছে ওই টিনের দেয়াল, এই কথা তিনি আবার সবাইকে বলছিলেন। কথা বলার এক ফাঁকে তারা লক্ষ্য করলেন, রাতের বেলা তো লাশ এখানে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু লাশকে তো তারা পর্বত দুই রাত নামিয়ে দিয়ে আসছেন, গত রাতেও লাশ এসছে, কারণ আবু কাশেম নিজের চোখে দেখেছে। তখন কবর একবার দেখলে কি হয়, এই চিন্তার মাথা আসলো তাদের, এবং তারা কবর দেখতে গেলেন। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে কবরে ওইভাবেই ফুটা, ফুটাটা কিরকম, ওই যে একটা মানুষ যাতে বেরিয়ে আসতে পারে। এবার তারা যখন মাটি দিয়ে সেই জায়গাটা ভরাট করে দিল আবারও, তখন তারা এই কয়জনই যে চার পাঁচজন ছজন মানুষ, তারা এক দৈব বাণী শুনতে পায়। দৈব বাণীটা ছিল অদ্ভুত, একদম নারকীয়, এবং এই দৈব বাণী তাদেরকে সাবধান করছিল, এই গ্রামের মানুষদেরকে সাবধান করছিল যে এই দৈব বাণী বা এই দৈব কাল যখন ঘনিয়ে আসবে, তখন যাতে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে না আসে, বাইরে যাতে বেরিয়ে না আসে। এখন সেই অবস্থায় পরের রাতও আসে, এবং পরের রাতে ওই একইভাবে কুকুরের কান্নার ডাক, না তারা কেউ পাত্তা দেননি, কারণ তারা সবাই জানেন, বুঝেন যে এটা মানুষের কাজ না। সমস্ত কিছু করা হলো, মানুষের হদিস পাওয়া হয়ে গেল কঠিন সেই সময়। এর ভিতরে যেই গৃহস্থ ঘরের লোক আর কি, ওই যে গৃহস্থ ঘরের লোক আর কি মারা গিয়েছে, সেই গৃহস্থ ঘরের একজন লোক আবার তার কাছে আসেন, আবু কাশেমের কাছে আসেন, এবং আবু কাশেমের ঘরে বসে তিনি যখন একটু নাস্তা করছিলেন, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। যে ব্যক্তি নাস্তা করছিলেন তার হুট করে বমি আসতে শুরু করে, এবং যে বমি তিনি করছিলেন সেই বমিটা কেবল রক্ত বমি ছাড়া অন্য কোনো কিছু ছিল না। উনি তখন জীবিত অবস্থায় রক্ত বমি করছিলেন খাবার খাওয়ার পরে। তাকে এখন কোথাও নিয়ে যাওয়া সম্ভব না, বাসাতেই তাকে চিকিৎসা দিতে হবে, এবং এক ধরনের অস্বস্তি না সবার ভিতরে, এই অস্বস্তির ভিতরে যখন এরকম একজন রোগী আসে, তখন সমস্যাটা ওই গৃহস্থ ঘরের জন্য একটু বেশি হয়ে যায়। একটা কানা ঘোষা কিন্তু আবার চলে, এই যে এই লোকটা এখানে অসুস্থ হয়ে পড়ল, সে কিন্তু আবু কাশেমের ঘরে অসুস্থ হয়ে পড়েছে। আবু কাশেমের কিন্তু আবার একটা হিস্ট্রি আছে, আবু কাশেমের হিস্ট্রিটা হচ্ছে আবু কাশেমের নামে এর আগে একবার একজন লোক হয়তো ওই ইট্টম বা ফাজলম করে একটু রটিয়ে কিছু কথাবার্তা বলেছিল, যে কথাবার্তাগুলো মিথ্যে, এবং সেই লোককে যখন মানুষজন জিজ্ঞেস করেছিল গ্রামের লোকজন, সে কিন্তু বলেছিল আরে সে এমনি মজা করে আবু কাশেমের নামে উল্টাপাল্টা আর কি সমস্ত কথাবার্তা বলেছে। কথাবার্তাগুলো হলো আবু কাশেমের নজর নাকি ভালো না, কারো শাক সবজির দিকে যদি তার নজর যায়, বা কারো হাঁস মুরগির দিকে যদি নজর যায়, বা কারো জিনিসপত্রের দিকে যদি নজর যায়, তাহলে নাকি আবু কাশেমের নজর লাগে ওইখানে, মানে এরকম একটা কথাবার্তা আগে থেকে ছিল। এখন হিস্ট্রিটা কি, এই কথাটা হিস্ট্রি এইটাই যে প্র্যাকটিক্যালি কিছু ঘটনা ঘটেছিল, যেমন যখন ওই লোক এই কথাটা ছড়িয়েছিল আবু কাশেমের নামে যে অমুক বাড়ির মুরগির প্রতি তার নজর পড়ছিল, মানে মুরগিগুলোকে তার ভাষায় সে বলেছিল সুন্দর। এখন যেদিন আবু কালাম বলেছিল মানে আবু কাশেম যেদিন বলেছিল সুন্দর, ঠিক পরের দিনই মুরগির রানী ক্ষেত্র দেখা দেয়, কিন্তু গ্রামে সেটা তার রানী ক্ষেত্র না, গ্রামে সেটাকে ঝোড়া রোগ বলে বা বিভিন্ন রকমের রোগ বলে। গ্রামের মানুষ কিন্তু এগুলোকে ম্যাচ করে ফেলে, কে কোন দিন কোন বিকালে কোন সকালে কি বলেছিল। তো এটা একটু প্রমাণিত যে আবু কাশেম যদি কোনো কিছুকে যদি একটু প্রেস করে বা কোনো কিছুকে সে যদি একটু মানে একটু বলে যে সুন্দর, তাহলে সেখানে নজর লাগে তার, এটা মানুষ বলে এবং মানুষ নাকি সেটা প্রমাণ পায়। এখন আবু কাশেমদের উঠানে কিন্তু সেই লাশ আসে, সেই লাশ কিন্তু তাদের উঠানে যায় না, যে ব্যক্তি এখানে অসুস্থ হল সে তো সেই বাড়ির লোক, যে বাড়িতে ওই লোক মারা গিয়েছিল এবং তার লাশ এখানে দাঁড়িয়ে থাকে, সে কৃপণ ব্যক্তি। তাহলে আবু কাসেমের সাথে কোন কানেকশন আছে কিনা? বললাম না, গ্রামের মানুষ কিন্তু ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে কানেকশন তৈরি করে ফেলতে পারে। ওই লোকের যখন রক্তভূমিটা যেভাবে শুরু হলো, তার ওই বমি করার অবস্থাটা দেখে মানুষজন ধরে নিয়েছিল সে ওইখানে মারা যাবে। আবু কাসেম কিন্তু তখন অনেক চেষ্টা করলো তার চেহারায় পানি মারতে, কিছু না কিছু করতে, একটু পানি খাওয়াতে, এটা করতে, সেটা করতে। ততক্ষণে বাইরে থেকে লোকজন চলে আসছে, আরো দূর থেকে একজন তাদের গ্রামেরই একটু পানি পরে দিতে পারবে এরকম কোনো কিছু তাকেও নিয়ে আসছে যে দেখেন ঘটনা কি। ততক্ষণে লোকের অবস্থা এত খারাপ যে তিনি সম্ভবত মারা গেছেন, অবস্থাটা এরকম। তার পরীক্ষা নিরীক্ষা করা হলো, সে তো একদম সেন্সলেস, মানুষ এটা বুঝতে পারছে না। নাকের কাছে আঙ্গুল নেওয়া হলো, আবার কেউ কান পাতলো নিঃশ্বাস নেয় কিনা, আসলে সে নিঃশ্বাস নিচ্ছে না। মানুষের মনে হচ্ছে প্যানিকের কারণে মানুষ ধরতে পারেনি যে তার নিঃশ্বাসের লেভেলটা খুবই ধীরে ধীরে, সে কিন্তু প্রচন্ড বমি করেছে, সেই সাথে রক্ত আসছে ভিতর থেকে। সে তো মারা গেছে সবাই ধরে নিয়েছে, কিন্তু ঘন্টা খানেক পরে যখন তাকে গোসল দিতে নিবে, অবস্থাটা এমন সে তখন জেগে ওঠে, কারণ যে গায়ে পানি পড়েছে ভালোভাবে। এইরকম ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলা লাশ দাঁড়িয়ে থাকে, দিনের বেলা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যেমন ওই লোকের বমির ঘটনা ঘটলো, ওই লোকের বমির ঘটনা ঘটার পরে পরের দিন ধান শুকাতে যে এক মেয়ে শূন্যের মধ্যে আছাড় খায়, 13-14 বছরের মেয়ে, খুবই ডান পিঠে, ওর বিয়ের কথাবার্তা চলছিল তখন, অত্যন্ত ডান পিঠে একটা মেয়ে, ওই ধান যেভাবে আমাদের মারা বা নানিরা বা দাদিরা যেভাবে ধান পা দিয়ে মারাতো মানে ধান শুকানোর জন্য, ও ওইটা করতে করতে সবার চোখের সামনে শূন্য একটা লাথি খায়, মানে শূন্য একটা আছাড় খায়। এরকম যে কেউ হয়তো ওকে লাথি মেরেছে, আর ও এটা বলছিল যে যখন ওর হুশটা আসে, আতঙ্কের কারণে তো জ্ঞান হারিয়ে ফেলছিল, যখন ওর হুশ আসে ও বলেছিল ওকে কেউ পিছন দিক থেকে খুব জোরে লাথি মেরেছিল, আর যখন ওর নিচে পড়ে তখন সেই দাদাকে নাকি দেখেছে সে, কোন দাদা? ওই যে কৃপণ ব্যক্তি যে মারা গেছে। দেখেন, একটু একটু করে কানাঘুষা শুরু হয়, আরো ভালোভাবে মানুষজন একটু একটু করে বুঝতে শুরু করে। আর মায়েরা ঝিয়েরা তো নিজেরা অনেক আড্ডা দেয়, তারাও কিন্তু এদিক ওদিকের খবর বলে দেয়। এই যে কয়েকটা গৃহস্থ ঘরের সামনে রাতের বেলা লাশ এসে যা দাঁড়িয়ে থাকে, এই কথাগুলো কিন্তু ফাঁস হয়ে যায়। তখন কিন্তু 7 দিন চলছে, না জানি 8 দিন চলছে। এই অবস্থাতে আবু কাসেম সহ আরো কয়েকজনকে, বেশ কয়েকজন লোক রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছে, ভাই তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ কিছু কথাবার্তা মানুষজন বলে যে এরকম এরকম। তখন ওই আবু কাসেমই সবার সামনে বলেছিল যে কাজ করেন, আমাদের বাসায় রাত্রে থাকেন, আজকে রাত্রে থাকেন, একটা জিনিস দেখাবো, কিন্তু কথা হচ্ছে বাইরে যারা কাউকে বলতে পারবেন না, আমরা যখন কাউকে বলি না আপনারা কাউকে বলতে পারবেন না। তো সেই লোকের একটু অবাক হয়েছে যে কি ঘটনা কি, কিন্তু সেটা তো আবু কাসেম বা ওই গৃহস্থ ঘরে লোকেরা বলবে না। মধ্য কথা হচ্ছে যে এই যে কৃপণ ব্যক্তিকে এইখানে দেখা যাচ্ছে মারা গিয়েছেন, এই ব্যাপারটাকে আবু কাসেম সহ বাকি সমস্ত গৃহস্থ ঘরের লোকেরা কোনো মতেই বাইরে বের হতে দিচ্ছে না। কথাটাকে মাঝিদের মাধ্যমে লিক হয়ে গেছে, কিন্তু তারা নিজেরা বলছে না সেটা। কিন্তু এখন এই লোকগুলো যেহেতু জিজ্ঞেস করলো, এই লোকগুলোকে না দেখিয়ে তো তারা টিকে থাকতে পারবে না। বললাম না, গ্রামের মানুষজন অনেক বেশি পলিটিক্স বোঝায়, নিজেদের ঘাড়ে কি চলছে সেটা তারা মুখ দিয়ে না বলে তাদেরকে দেখাবে, দেখানোর পিছনে কারণ একটাই, তো ওরা ওদের মুখ বন্ধ করে রাখে। তখন হয়তো 7 দিন বা 8 দিন মানে হয় 3 দিন এই ঘটনা। এখন এই 3-4 জন লোক আসলো আবু কাসেমের ঘরে, তার স্ত্রী অন্য গৃহস্থ ঘরে চলে গেছে থাকার জন্য। রাতের বেলা সেই ভীষণ ভাবে কুকুরের ডাক, ডাক না কান্না। যখন কান্নার কারণে এই 3-4 জন লোকের ঘুম ভাঙে, তো তারা দেখতে পায় যে আবু কাসেম বসে আছে, তাদেরকে এই সারা দিয়ে চুপ করতে বলল। এবং তারা তাকে থেকে অ্যালার্ট। এখন ঘুম ভেঙে গেছে, উঠে এসে তারাও দেখবে। এখন যখন দরজাটা ফাঁক করলো, এই তিনজন চারজন প্রথমে বুঝতে পারেনি তারা কি দেখছে। তারা দেখছে যে কেউ সাদা কাপড় পরে দাঁড়িয়েছে। যখন আবু কাসেম বলল এটা সেই কৃপণ ব্যক্তির লাশ, এর একজন আরেকজনের মুখের দিকে চাওয়াচাই করলো। একজন তো পিছনে চলে গেছে সেবা যাতে ভয়ে, কিন্তু বাকি দুজন তিনজন যারা সামনে ছিল যে গেটের ফাঁক দিয়ে দেখছে, তাদের ভিতর থেকে একজন বলল কোন লাশ মাস না, চলেন কোনো মানুষ ভণ্ডামি করে। তখন আবু কাসেম বলল যে ঠিক আছে চলেন, কিন্তু এইটা কিন্তু প্রথমবার, এটা কিন্তু প্রথমবার যেই সময়টায় তারা লাশটাকে দেখছে, যেই সময়টা হচ্ছে এতদিন তারা যেই টাইমে দিত সেই টাইমে না, এটা আরো কিছুটা আগের সময়। এখন মনে করুন যদি ভোরের দিকে তারা লাশটাকে দেখে থাকে, তাহলে এখন তারা লাশটাকে দেখছে তখন মধ্যরাত, মানে একটু আগে। এবং এই আগে যখন তারা দেখতে যায়, কাছে যাবার পর মানুষের গা থেকে গন্ধ আসে না, লাশের গা থেকে গন্ধ আসে, মারাত্মক, এটা সহ্য করতে পারবেন না। এই প্রথমবার সেই গন্ধটা টের পান আবু কাসেম নিজে, এবং ওই লোকেরাও গন্ধ তো পায় কিন্তু ততক্ষণ পর্যন্ত জানে না যে এটা লাশ, ওদের সামনে মনে হচ্ছে এটা কোনো মানুষ। গন্ধ আছে, সবই আছে। এখন একজন যখন ওই হাড়ি কেনে আলো তা হালকা একটু কাপড় সরালো, দেখলো যে কৃপণ ব্যক্তি, ব্যাস অতটুকু যথেষ্ট বিশ্বাস করার জন্য। আর এদিকে লাশ কিন্তু পচতে শুরু করেছে, কিন্তু ইফেক্টটা দেরিতে হচ্ছে কারণ শীতের সময়, যে শীতকাল যে লোক ওই কাপড় সরিয়ে লাশের চেহারা দেখার চিন্তা করেছিল, সে তো দেখেছিল না, সে দেখেছে, দেখার পরে সে ওইখান থেকে এক দৌড় দিয়ে কই পালিয়েছে কেউ জানে না, পরে কি জানতে পারে, কিন্তু ওই সময় সে পালায়। বাকি দুইজন বা তিনজন এখানে দাঁড়িয়েছিল। আবু কাসেম সহ তারা ঘরের ভেতরে যায় একবার, এবং আবু কাসেম সহ পরে আবার তারা বাইরে বেরিয়ে আসে। আবু কাসেম তাদেরকে বলে যে দেখেন আমরা কি করি। এইবার প্রথমবার কিন্তু এই যে কয়েকদিন কিন্তু তারা ঘর থেকে বের হয়নি, ওই যে দৈব বাণী শোনার পর থেকে, যে যখনই এরকম কোন বালা মুসিবত এখানে আসবে তারা যাতে ঘরের বাইরে যেতে না বের হয়, দৈব বাণী কিন্তু তাদেরকে এটাই বলেছে। ওই দৈব বাণী এটাই বুঝিয়েছে যে এই জিনিস যদি তাদের উঠানে আসে তারা যাতে ঘর থেকে বের না হয়। তারপর থেকে তো তারা যায় না, লাশ তো রেখে আসে না, আজকে লাশ রেখে আসতে হবে কারণ এই লোকগুলো থেকে ফেলেছে। আবার এই লোকগুলোকে দেখানোও লাগবে যে তারা অশান্তির ভেতরে আছে। এখন এই লোকগুলোকে নিয়ে তারা যখন ওই লাশ কোন রকম নিয়ে গেল, সেখানে লাশ থেকে প্রচন্ড গন্ধ আসছে, মারাত্মক গন্ধ, কিন্তু তারপরও তারা এই চর্যদৃশে যাকে নিয়ে গেছে, ওই লোকগুলো এই নতুন লোকগুলো পর্যন্ত দেখলো যে কবরের ভেতর থেকে এতখানি মাটি সরে গেছে যে এইটুকু মাটি সরলে একটা মানুষ বের হতে পারবে। এটা করছে কে, কিভাবে সম্ভব, লাশ তো বেরোতে পারবে না। তো তারা করলো কি, এবার ওই গর্ত দিয়েই ঠেলে ঠুলে লাশ একেবারে মানে পা দিয়ে চাতা দিয়ে লাশ ঠেলে ঠুলে ভেতরে ঢুকে দিলে, বা উপায় নেই তো। এবং এই প্রসেসে কাপড় কয়েক জায়গা দিয়ে ছিঁড়ে পর্যন্ত যায়, ছিঁড়ে পর্যন্ত যায়। এবার মাটি আবার ঢেকে দেওয়া হয়। এই লোকগুলো সেটা দেখল, এখন তাদেরকে বলে দেওয়া হলো যে তারা যাতে বাইরে কাউকে না জানায়। কথা হচ্ছে যে আবু কাসেম বা এই গৃহস্থ ঘরের লোকেরা কেন কোনো স্টেপ নিচ্ছে না, এই লাশ কেন আসবে, কেন তারা দৈব বাণী শুনবে যে বালা মুসিবত তাদের এখানে দাঁড়ালে তারা যাতে ভেতরে না ঢুকে, আবার কোন অজ্ঞাত কারণে তারা চুপচাপ, এমন কোন কারণ যে এই কৃপণ ব্যক্তির সাথে কোনো না কোনো ভাবে এই গৃহস্থ ঘরের লোকদের কোনো যোগসাজ ছিল আগে, অথবা কোনো কানেকশন, অথবা কোনো কর্ম, যে কর্মের ফল এখন তারা বইছে সবাই, সন্দেহের মতো অবস্থা সব, সকল ব্যাপারে সন্দেহের। কিন্তু আসল সত্য কথা হচ্ছে এইটা যে এই ঘটনা প্রথম রাতে ঘটার পর থেকে এই যে কটা গৃহস্থ ঘর এই লাশটাকে দেখছে, তারা কোনো অজ্ঞাত কারণে মানে এইটা নিয়ে কোনো স্টেপ নেওয়ার কথাও ভাবে না, মানে লাশ আসছে তারা কিন্তু লাশটাকে দেখে আসার চেষ্টা করছে বারবার, প্রথম কয়েকদিন কিন্তু এই ঘটনা ঘটেছে, আমরা যেটা দেখলাম। এই যে আজকে যখন অন্য মানুষগুলো সহ এই কবরের ভিতরে লাশকে যখন ধাপধুপ ধাক্কা মেরে ঢুকিয়ে দিয়ে তারা যখন চলে আসলো, এই দিন দিনের বেলা আর কি আবু কাসেমের মাথায় প্রথমবার এই ব্যাপারটা আসে যে হাসাই তো আমরা কেন এই জিনিসটা সমাধান করতেছি না, আমাদের সাথে কোনো যোগ সাজস নাই, কোনো কিছু নাই, আমাদের উঠে না এসে দাঁড়া থাকে, আর আমাদের কাছে এটা এত সাধারণ হয়ে গেল কেন, কেন সাধারণ হয়ে গেল। এই কথা যখন আবার আবু কাসেম আরেকজনের সাথে আলাপ করছিল, তারও কনসিয়াসনেসটা ফেরত আসছিল। এর মানে সামহাউ কোনো কিছু হচ্ছে যা তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বা তাদের উপরে চলছে, যেটা কিছুটা হলো তাদের মানসিকভাবে অন্য কোনো কিছু নিয়ন্ত্রণে রাখছে। লাশ আসছে, লাশটাকে দিয়ে আসছে কত ইজিলি, এটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো কিছু নেই, ভয় তো পাচ্ছে ঠিকই। তার মানে ওই দুজন নিজেরা নিজেরা কথাবার্তা বলে এটাতে এই সিদ্ধান্ত উপনীত হলো যে হ্যাঁ, কোন না কোন ইস্যু হয়তো তাদেরও আছে, হয়তো তাদের মন ভুলো করে রাখা হয়েছে, হয়তো তাদেরকে এখানে বেঁধে রাখা হয়েছে, বিভিন্নভাবে বন্ধনই দেয় কত কিছু করে মানুষজন। এই কথাটাই পরের দিন মানে মানে এই আজকের পরের রাতে কি এই রাতে এক স্বপ্নের মাধ্যমে বাস্তবায়ন হয়। কিভাবে? এই আবু কাসেমের পাশের গৃহস্থ ঘরের এক ব্যক্তি, মোটামুটি তিনি কোরআন পড়তে পারেন, তিনি বুদ্ধিমত্তা সহিত ইস্তেখারা করছিলেন। তিনিও কিন্তু একই রকম, বুঝতে পারছেন না হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি, কিন্তু সেই দিনে তিনিও ইস্তেখারা করলেন। এখন ওই ইস্তেখারার নামাজ তো তিনি ওইভাবে মানুষকে বল মানে তিনি এভাবে জানতেন যে এই নামাজ পড়া স্বপ্নে কোনো কিছু দেখা যায়, তো তিনি এই নামাজই পড়লেন। এবং তিনি একটা স্বপ্ন দেখলেন যে স্বপ্নটা হচ্ছে ঠিক এরকম, বিশাল বড় উঠান, এবং এই বিশাল বড় উঠানের মধ্যে একজন মানুষ বসছে, তার হাতে ওই দা দিয়ে সে প্রথমে মাটি গোল করে একটু কাটলো, তারপরে খুঁচিয়ে খুঁচিয়ে মাটি থেকে মাটি তুলল, মানে মাটি থেকে মাটি তুলল, তারপরে সেই জায়গাটা গর্ত হলো, একটা চুলা তৈরি হলো মাটির ভেতরে। যখন সে চুলাটা তৈরি হলো, সে চুলা ধরিয়ে দেওয়া হলো আগুন, এবং সেই আগুনে কি ঢালা হলো, সেই আগুনে ঢালা হলো লাকড়ি, লাকড়ির সাথে মানুষের হাড়, লাকড়ি এবং হাড় একই সময় চলছে। আর ওই লোকটা সে বিড়বিড় করে কোন এক মন্ত্র বলছে, সে দৌড় দিয়ে যে লোক মারা গিয়েছে মানে সেই কৃপণ ব্যক্তি, সে নাকি দৌড় দিয়ে ওই আগুনের সামনে এসে লাফিয়ে পড়ে, এবং ওই আগুনের সামনে এসে লাফিয়ে পড়ার পরে নিজের মাথা মাটির মধ্যে পাগলের মতো বাড়ি মারতে শুরু করে সে। এভাবে যখন পাগলের মতো বাড়ি মারতে শুরু করে সে, একটা পর্যায়ে তার কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করে, এবং সেই রক্ত সোজা ওই আগুনের উপর যে পড়ে, যেই মুহূর্তে আগুনের উপরে রক্তটা পড়ে, আগুনের রং বদলে যায়। বদলে যাওয়ার পর ওইখানে ওই লোককে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। ওই লোক মানে যে কৃপণ ব্যক্তি, সে দৌড়ে আসলো মাত্র, তাকে ওইখানে মৃত অবস্থায় পাওয়া যায়, এবং তাকে অদ্ভুত দেখতে মানুষ কিছু, যারা মানুষ কিন্তু অদ্ভুত, তারা সেখান থেকে তাকে তুলে তুলে এমন একটা জায়গায় রাখে যে জায়গাটা দেখে মনে হবে যে তাকে কেউ গোসল দেওয়ার জন্য ওইখানে শুয়ে গেছে, কিন্তু সেখানে কোনো খাটিয়া নেই, যেন পাথরের কয়েকটা পাথর, এত চড়া চড়া পাথর যে পাথরগুলোর উপরে শোয়া যায়, এরকম পাথরের উপর শুয়ে দিয়েছে, এবং তাকে ঘাস পাতা দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করছে তারা। এরপরে তাকে গোসল করায়, তারপরে তাকে কালো কাফন, আমি আবারও বলি কালো কাফনে তারা বেঁধে ফেলে, কালো কাফনে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরে ঠিক এইখান দিক দিয়ে তাদেরই বাড়ি উঠানের উপর দিক দিয়ে তারা হেঁটে তার লাশ নিয়ে চলে যায়। স্বপ্ন কিন্তু এতটুকুই ছিল, ওই স্বপ্নের কথা কিন্তু পরবর্তীতে কাউকে বলা হয়নি, বলা হয়েছে আরো কয়েকদিন পরে, কিন্তু এটা কিন্তু ওই একই রাতের ঘটনা। এখন যেই সময় তিনি স্বপ্ন দেখছেন ওই যে পাশে গৃহস্থ ঘর, ওই দিনই ওই সময়ে আবারও ওই কুকুরের ডাক, কুকুরের ডাক এবং আবু কাসেম উঠে যান মন্ত্রমুগ্ধের মতো। আবু কাসেম উঠে যান এবং তিনি বাইরে বের হন, বাইরে তাকান, আছে কিন্তু হারিকেন নিয়ে বের হন নাই। গেট খুলে বেরিয়েছেন, বাইরে আকাশে এই কুয়াশার মধ্যেও চাঁদের আলো, এবং এটা এক অদ্ভুত ধরনের পরিবেশ তৈরি করে ফেলেছে চারপাশে। দেখে মনে হচ্ছে উনি বুঝতে পারছেন যে এখন রাতের পাক্কা দুইটা বাজে। কিভাবে জানি তিনি বুঝলেন যে এখন রাতের পাক্কা দুইটা বাজে, এবং এই কুয়াশাচ্ছন্ন এই চাঁদের আলোর ভেতরে তিনি দেখতে পাচ্ছেন তার চোখের সামনে সে লাশ, ওই যে পা দিয়ে ধাক্কা দেওয়া হয়েছিল, টানা হেঁচড়া করেছিল, কয়েক জায়গায় যে কাপড় ছেড়ে গিয়েছিল না, ওইভাবে কাপড় ছেঁড়া ওই লাশ ওইখানে তখনও দাঁড়ানো, ওইভাবে কাপড় ছেঁড়া। কিন্তু আজকে চেহারা ঢাকা না, আজকে চেহারা খোলা, এবং লাশ তার দিকে তাকিয়ে আছে চোখ বড় বড়। এই লোক যিনি, এই কৃপণ ব্যক্তি, তিনি কিন্তু চিকন স্বাস্থ্যের অধিকারী, তার স্বাস্থ্য কিন্তু একদম চিকন, কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছে ওই 70-80 কেজির মানুষটাকে দেখে মনে হচ্ছে তার ওজন 120-130 কেজি। চেহারা এতখানি ফুলা, এতখানি মোটা সে আছে, চোখগুলো একদম বড় বড়, আর খোঁচা খোঁচা দাড়িগুলো 4-5 মিলির সেই খোঁচা খোঁচা সাদা দাড়িগুলো আছে, কেমন জানি এই চাঁদের আলোর ভেতরে ওনার কাছে দগদগা ভিজা মনে হচ্ছে। গাল চড়া হয়ে গেছে, মোটা গাল, চোখ খোলা, আর ওই যে বললাম দাঁত বেরিয়ে আছে, মানে ওইভাবে না, ঠোঁট যদি চড়া হয় আমাদের ঠিক যেরকম দাঁত দেখা যাবে ওরকম। তিনি এগিয়ে গেলেন, কেমন জানি তার কাছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আরামও লাগছিল তার। আবু কাসেম সামনে চান, তার মনে হচ্ছিল যে এটা একটা লাশ, এই লাশের পরে কোনো পরিচয় নেই, মানে কোনো ভয় নেই, কোনো কিছু নেই। কিন্তু তিনি লক্ষ্য করলেন লাশের মনিটা নড়ল, তাকিয়ে আছে চোখ খোলা না, তাকে দেখে সে একটু সরে গিয়েছিল, ওই লাশের মনিটা একটু সরল, তাকে দেখছে যেহেতু। কেমন যেন অদ্ভুত অনুভূতি হলো তার, এটা তো হতেই পারে না। তিনি সবার সাথে কাছে এলেন, কাছে আসার পরে বিনা দ্বিধায় লাশের কাঁধে হাত রাখলেন, বিনা দ্বিধায়। তিনি স্পষ্ট সেই শরীরটাকে ধরতে পারছিলেন, যে শরীরটা কাপড়ের নিচে, কাপড়ের উপর দিয়ে ধরার কারণে ঠান্ডা ভাবটা শুধু বোঝা গেল, কোনো কিছু নরম বা শক্ত কোনো কিছু বোঝা যায়নি তা। তারপরে ওনার পেছনের দিক থেকে বিকট শব্দ, ওরে শব্দ হলো, মানে বিপদস কোনো কিছু তার পেছনে দাঁড়িয়ে একটা চিৎকার করলো। তিনি ঘুরে তাকালেন পেছনের দিকে, মানুষ রূপী কুকুর পেছনে দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তি যেই ব্যক্তির লাশ তার চোখের সামনে, সে যেই অবস্থায় মারা গিয়েছিল, যেই অবস্থা তার স্বাস্থ্যহানি হয়েছিল, সেই ব্যক্তি উলঙ্গ অবস্থায় কুকুরের মতো হয়ে তার দিকে ওয়া শব্দে, মানে তাকে ভয় দেখাচ্ছে। কেন সে বুঝলো কুকুরের মতো, হাত এবং পা দিয়ে তো কুকুরের মতো চলছে, কিন্তু তার একটা ল্যাজ পর্যন্ত সে দেখতে পায় বিভৎসভাবে। এরপরে তার ঘুম ভাঙে, সবকিছু বাস্তব অনুভূতিও ছিল তার, সবকিছু বাস্তব, কিন্তু ঘুম ভেঙেছে তার, এবং ঘুম ভাঙলো সেই একই ভাবে, একদম স্নিগ্ধ প্রফুল্ল ভাবে তার ঘুম ভাঙে। কিন্তু তিনি তো মাত্র এই ব্যাপারটা দেখে আসলেন স্বপ্নে, তিনি কিন্তু স্বপ্নে এই ব্যাপারটা দেখে এসছেন, স্বপ্নের কথাটা মাত্র মনে আছে তার, স্পষ্ট মনে আছে। এবারও কিন্তু ওই যে কুকুরের অদ্ভুত কান্নার শব্দ, তিনি উঠে দাঁড়ান, হারিকেন নেননি, আলতো করে এইবার জানালার একটা পার্ট খুললেন, গেট না, হালকা একটু ওই পাটটা খুললেন। পাটটা খোলার পরে প্রথমবার তিনি একটু অন্য দিক থেকে লাশটাকে দেখছেন, তো ওই যে কুকুরের কান্নার ডাক, তিনি কিন্তু কুকুরটাকে দেখতে পান, বাস্তব মানুষরূপী কুকুর, যে ওই লাশটা যে লাশটা দাঁড়িয়ে আছে তার সামনেই কুকুরের ভঙ্গিতে মাথা উঁচু করে উছে। তিনি যদি দরজা খুলেন তাহলে হয়তো কুকুরটা ভ্যানিশ হয়ে যাবে। ওই যে বললেন তিনি জানলা দিক দিয়ে থেকেছেন একটু, তিনি এবার উঠে দাঁড়িয়ে গেট পর্যন্ত আসলেন। এবার গেটটা তিনি খুললেন দেখার জন্য। গেট খোলার পর তিনি দেখলেন ঠিক একইভাবে লাশ দাঁড়ানো, কোনো কুকুর নেই, কোনো কিচ্ছু নেই। তার মন বলছিল বাইরে বেরো, কিন্তু ওই যে দৈব বাণীটা, ওই দৈব বাণীর কথাটা তার মনে রয়েছে। ওই অবস্থাতেও তিনি বাইরে বের হলেন না। এইভাবে ওই রাতটা তার যায়। সকালবেলা কিন্তু তিনি তার একজন পরিচিত যে পাশের গৃহস্থ ঘর, যিনি ওই রাতে স্বপ্ন দেখেছেন, তাকে কথা বললেন। কিন্তু যিনি স্বপ্ন দেখেছেন সেই ব্যক্তি কিন্তু আবার তখন তার স্বপ্নের কথা তাকে বলেননি। দুইজন একই রাতে দুই রকম স্বপ্ন দেখলো, একজন দেখলো কোনো কিছু ঘটছে আর একজন দেখলো কোনো কিছু ঘটার পরে সেখানে স্টিল দাঁড়িয়ে আছে। কিন্তু তিনি দর্শক ওই স্বপ্নের কথা কাউকে বলেন নাই, বলেছেন পরে আর কি। এটার একটা সমাধান হওয়া জরুরি, সমাধান না হলে হচ্ছে না। কারণ এতদিনে প্রায় 20-22 দিন হয়ে গেছে, তারা কেমন জানি এখনো ওই একদম মাথা তাদের একদম সারাদিন ঠান্ডা থাকে। তাদের কাছে মনে হয় যে তারা তাদের মাথা প্রচন্ড আরাম, তারা অনেক সুখে আছে, অনেক শান্তিতে আছে। কিন্তু ওই যে লাশ আসে, তারা কিন্তু লাশকে এখন আর ওই ফেরত দিয়ে আনার কাজ করে না। ওই উঠে একবার দেখে, দেখে আবার আলতো করে বিছানায় শুয়ে পড়ে। আবু কাসেমের ভাষ্য হচ্ছে তিনি যখন বিছানায় শুয়ে পড়তেন এত আরাম লাগত যেন তিনি কোনো অনেক 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 বড় আর ভালো জায়গায়, হয়তো জান্নাতেই তিনি রয়েছেন। তার মানে পিঠ এলিয়ে দিলে তার এত ভালো লাগতো, এত সুন্দর ঘুমাসত তার। কিন্তু এই সব কিছুর ভেতরে যে কটা গৃহস্থ ঘর এই ব্যাপারটায় মানে মোকাবেলা করছে, তাদের ভিতরে আরেক গৃহস্থ ঘর একটা স্টেপ নেয়। তাদের পরিবারের ওই সমস্ত সদস্যদের অবস্থা একই রকম হয়ে যাচ্ছিল। তারা খুব শান্ত, খুব ধীর, খুব শান্ত, খুব ধীর, তারা খুব আরামে আছে। কিন্তু বাস্তবিক অর্থে তারা কেউ ঠিকভাবে খাবার রান্না করছে না, খাবার খাচ্ছেও না। বাস্তবিক অর্থ হচ্ছে এটাই যে তারা কেউ একে অপরের প্রতি যত্ন নিচ্ছে না। বাইরে তারা ঘোরাফেরা করছে অনেকটা জম্বির মতো। তারা জীবিত, তারা নিঃশ্বাস নিচ্ছে, তারা খাওয়া দাওয়া করছে, কিন্তু সেরকম না। তাদের সবার স্বাস্থ্যহানি হয়ে গেছে মারাত্মক ভাবে। তো সেই পরিবার তখন স্টেপ নেয়, এবং স্টেপ নিয়ে তারা এমন একজন ব্যক্তিকে নিয়ে আনে যে বাটি চালানো দিতে পারে, যে আবার জিনও ছাড়াতে পারে, আবার সে হাত গণনাও করতে পারে। তো সেই ব্যক্তিকে নিয়ে আনা হলো সেই গৃহস্থ ঘরের ভিতরে। প্রথমে সেই ব্যক্তি ওই বাড়িতে পা দিতে রাজি হননি। যখন বাড়ির সামনে নিয়ে আনা হয় তাকে, বাড়ির মূল রাস্তার কাছে আসার পরে যখন তাকে বলা হয় যে বাড়ি এই যে এইটা, তখন তিনি বললেন যে আমি এখন শুরুতে ঢুকব না। তিনি কিছুক্ষণ পরে সে বাড়িতে ঢোকেন। ঢুকে সেই গৃহস্থ ঘরে যেয়ে বসেন এবং তাদের সবার সামনে তাদেরকে একটা কথাই বললেন যে তোমরা সবাই মায়ার ভিতরে আসো। আমি আপনাদেরকে কথাটা সহজভাবে বললাম যে তোমাদেরকে সবাইকে মায়া আর বাঁধনে বেঁধে রাখা হয়েছে। তোমাদের এই উঠানের ভিতরে এক চক্র ঘটানো হয়েছে, ওই চক্রের ক্রিয়ার কারণে ওই লোক মরেছে। ওই লোক মরার পরে ঘটনা যেহেতু এই চক্র এই উঠানে ঘটেছে, চক্র এই উঠানে ঘটেছে, তো এখন সে এই উঠানে এসে প্রত্যেক রাতে দাঁড়িয়ে থাকবে। কারণ ওই যে চক্র বা কালো যুদ্ধ বা যেটা করা হয়েছে সেটাতে এমন ভাবে অভিশাপ গুলো দেওয়া হয়েছে যে যে মানে সেই ব্যক্তি মরবে, মরার পরও তাকে এখানে এসে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু ওই যে অভিশাপ গুলো বা যে ব্যাপারগুলো সেখানে ইনভলভ করা হয়েছে, সেখানে শুধু শুধু জায়গাটা এই বাড়ি হওয়ার কারণে এই বাড়ির লোকজন সেই ক্ষতির শিকার হয়ে গেছে। কারণ এই বাড়ি ছাড়া সে যেই বাড়িতে থাকতো সে বাড়িতে কোনো উঠান নেই, অন্য কোনো কিছু নেই। যেই লোক এই কাজ করেছে তার জন্য পরিবেশটা অনুকূল ছিল। এই বাড়ির উঠানে যদি সে বসে তাহলে সেই কৃপণ ব্যক্তিকে ক্ষতি করার জন্য যেই দিক, যে বাস্তু, যেই ক্ষণ, যেই কর্নার, যে তারা, যে সময় প্রয়োজন, সেই সমস্ত কিছু পারফেক্ট ভাবে নাকি ম্যাচ করছিল, ম্যাচ করছিল। বিধায় এই উঠানে বসেই সেই ব্যক্তি, এই যে ব্যক্তি মারা গেছে, কৃপণ ব্যক্তি, তার উপরে সে ক্ষতিটা করে। এবং সে ব্যক্তি কিন্তু মারা গেছে, মারা যাওয়ার পরও ক্ষতি যেহেতু এই উঠানের উপর দিয়ে হয়েছে, এই উঠানে যেহেতু তাকে ফেরত আসতে বলা হয়েছে, তাই সে বারবার এখানে ফেরত আসে। এখন কে ফেরত নিয়ে আনে? যাকে এখানে বেঁধে রাখা হয়েছে সেই তো লাশ ফেরত নিয়ে আসবে, কারণ আমরা কখনো অন্দর মহলের ব্যাপারে জানতে পারি না। ঠিক তেমনি এই চোখের সামনে যে পর্দা রয়েছে, পর্দার ব্যাপারে কি ঘটছে ওই ব্যাপারও কিন্তু আমাদের অত বেশি ধারণা নেই। এবার সেই ঘরে এক এক করে সবাই জড়ো হলো, যে কয়টা গৃহস্থ ঘরে এই মুহূর্তে সমস্যা মোকাবেলা করছে সে কয়টা গৃহস্থ ঘর এক এক হয়ে সেই ঘরে ফেরত এল এবং তারা বসল। যে ব্যক্তিকে আনা হয়েছে সেই ব্যক্তি সবাইকে তার সামনে রাখা পানির ভেতরে নজর দিতে বলল। ওই পানি রাখা হয়েছিল একটা পিতল অথবা ব্রাসের কোন মানে বোলের ভিতরে, সেই পানির দিকে সবাইকে তাকাতে বলা হলো। এই গৃহস্থ ঘরের প্রত্যেকটা লোককে ডেকে আনা হলো, মানে সেই গৃহস্থ ঘরগুলোর ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা যারা রয়েছে তাদের সবাইকে তাকাতে বলা হলো। তাই সকলেই ওই পানিতে কোনো কিছু দেখল না, আসলে কেউ কোনো কিছু সেই পানিতে দেখেনি, এবং এটাই হচ্ছে আসল ব্যাপার। তারা আক্রান্ত দেখেই তারা কোনো কিছু দেখেনি দেখেনি এবং সেই দেখানোর শক্তিটা সেখানে নেই, কারণ সেই পানিতে যে জিনিসটা পরে ফু দেওয়া হয়েছে বা সেটা যেটাই করা হয়েছে, যাই করা হোক না কেন, তারা আক্রান্ত না হলে তারা দেখত, এবং তারা আক্রান্ত দেখেই তারা দেখেনি। অর্থাৎ তাদেরকে বেঁধে রাখা হয়েছে কোনো কিছুর সাথে, এমন ভাবে টাইট করে বেঁধে রাখা যেটা কল্পনার বাইরে। সমাধান কি? সমাধান অত্যন্ত ভয়ঙ্কর। এই গৃহস্থ ঘরগুলোর সেই ব্যাটা লোক যারা হয় না পুরুষ, তাদেরকে একত্র করে আনা হয় এবং সেই ব্যক্তি তাদেরকে ওই একটাই সলিউশন দেন। সলিউশনটা হচ্ছে তার সাথে নির্দিষ্ট দিনে রাতে সে কবর করতে হবে এবং বাকি কথা সেইখানে। এখন তারা তার সাথে সে কবর করবে কিনা দেখুন, ততক্ষণে অনেক জায়গা জানাজানি হয়ে গেছে যে এই বাসায় কোনো ঝামেলা আছে, এই গৃহস্থ ঘরের লোকজন কোনো ঝামেলা আছে, কোনো বিপদে আছে। কিন্তু তারপরও এই কানাঘোষাকে কানাঘোষার মধ্যেই রাখা হলো, এটাকে সাব্যস্ত করা হলো না। যারা যারা সাফার করছে তারা সকলেই নিজেদের ভেতরে এটাকে ওইভাবেই জমিয়ে রাখলো, আটকে রাখলো। এবং এটা তারা পারছে কিভাবে? ওই যে তারা এক বন্ধনে আবদ্ধ। এই জন্য মনে রাখতে হবে যে ওই স্বপ্নের কথা কিন্তু এখন পর্যন্ত বাইরে আসেনি, যেটা ওই যে ওই ব্যক্তি দেখেছিলেন আবু কালামের পাশে গৃহস্থ ঘরের লোক ইস্তেকারা করার সময়। তাকে কিন্তু এই বাড়ির সাথে বেঁধে রাখা, এই বাড়ির মাটির সাথে বেঁধে রাখা, তাই না? সিদ্ধান্ত না হলো কবে কবর খোঁড়া হবে এবং সেই দিনটা কোনটা, সেই দিনটা অমাবস্যার আগের দিন, এবং তখন খোঁড়া হবে যখন বাজবে রাত দুটা তখন। এখন এই লোকগুলোকে একটা ঘরের মধ্যে নিয়ে রাখা হলো, যতগুলো পুরুষ মানুষ রয়েছে সমস্ত পুরুষ মানুষ সেই ঘরের মধ্যে, এবং যে ব্যক্তি এই কাজ করবেন তিনি নিজের গায়ে শুধুমাত্র একটা লুঙ্গি এমন ভাবে পরলেন যাতে লুঙ্গি খুলে গেল, লুঙ্গি যাতে পরে না যায়, মানে ফিতাও বেঁধে নিলেন। সারা শরীরে তিনি তেল মাখলেন, তেল, কোন অদ্ভুত তেল, যে তেলটা তারা কখনো কেউ আগে স্মেল নেয়নি, এরকম তেলের অদ্ভুত একটা তেল দিয়ে নিজের পুরো শরীরকে তৈলাক্ত করলেন তিনি। কবরে নামবে কে? কবরে এই ব্যক্তি নামবে, অন্য কেউ না। কবর খোঁড়ার কাজ তাদের, এবং ওই কবরের চারপাশে তারা গোল হয়ে দাঁড়িয়ে থাকবে, এই যে যে কজন পুরুষ রয়েছে সে কজন পুরুষ, এবং বাকি সদস্যরা তো সেখানে উপস্থিত থাকতে পারবে না। সেই জন্য বলা হয়েছিল তাদের শরীরের বিভিন্ন অংশের কাপড় তারা যাতে নিজেদের কাছে রাখে। কারো যদি মা, স্ত্রী এবং সন্তান থাকে, তাদের কাপড়ের বিভিন্ন অংশ নিজেদের কাছে তারা রেখেছে তখন, মানে ওই ঘরের সমস্ত লোক সেখানে উপস্থিত। ব্যাপারটা হচ্ছে এরকম ডিএনএ ব্যাপারে আর কি। এবার তারা বের হন। সেই লোক বলে দিয়েছিল, যখন তোমরা বের হবা, আমরা বের হব, আমাদের পেছনের দিক থেকে ডাক দিবে, আমাদেরকে তাকানো যাবে না। তারা যখন বের হয়, তাদের পেছনে কুকুরের ডাক, সেই কান্নার ডাক। লাশ কিন্তু তাদের চোখের সামনে আজকে নেই, লাশ কিন্তু আজকে তাদের চোখের সামনে নেই। তখনও কিন্তু দুইটা বাজে, দুইটা কিন্তু তখনও বাজেনি। তারা যখন যাচ্ছে, কুকুরের ডাক শেষ, মানুষের ডাক, আবু কাসেমের নিজের স্ত্রীর ডাক, তার মেয়ের ডাক, আরো কয়েকজনের ডাক, তারপরও তারা কোনো ডাকের উত্তর না দিয়ে তারা ঠিকই ওইখানে গিয়ে যায়। কবর কিন্তু আজকে খোঁড়া না, ভেতর থেকে কেউ বের হয়নি। নির্দেশ দেওয়া হলো কবর খুঁড়তে, এবং এতগুলো মানুষ মিলে কবর খুঁড়তে বেশি সময় লাগে না, এবং তারা সকলে কর্মঠ ব্যক্তি, এরা হেবি শক্ত সবাই। কবর খোঁড়া শেষ। আমাদের এদিকে হয় কি, আমরা যখন কবর দিই, আমরা সিন্দুকের মতো করে কবরটা দিই। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না, লাশ কিন্তু সোজা মাটির উপরে থাকে না, পাশে থাকে, পাশের দিক দিয়ে মাটি কেটে লাশ সেখানে রেখে দেওয়া হয়, এবং এই পাশে চটাই দিয়ে বা ওই যে বাঁশ দিয়ে একটু রেলিং এর মতো করে দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়। লাশ যেদিকে থাকার কথা লাশ সেই দিকেও না, লাশ উল্টো দিকে ঘুরে আছে। লাশের মাথা যেদিকে থাকার কথা সেদিকে নেই, মাথার দিক পায়ের মাথার দিকে পা রাখা, পায়ের দিকে মাথা রাখা। এবং আজকে লাশের অবস্থাটা এরকম, কেউ হয়তো ওর কাপড় চোপড় দুই হাত ধরে টান দিয়ে ছিঁড়েছে, মানে তার বুক, পেট, এই অংশগুলো একদম উদাম, বাকি অংশে কাপড়গুলো পরে রয়েছে। মানে কাপড় তো এমন না যে পরে রয়েছে, সে কাপড় দিয়ে তো পেঁচানো হয়েছে, মানে এই এতটুকু অংশ খোলা দেখা যায়। আর অদ্ভুত ভাবে আবু কাসেম নিজেই লক্ষ্য করে, ওই যে খোঁচা খোঁচা তারি, মুখ কেমন যেন বড় হয়ে গিয়েছিল, ঠোঁট লাল, আজকে স্পষ্ট বুঝতে পারছে, চামড়া গুলা ভেজা ভেজা, কেমন যেন ভেজা ভেজা আর একটু লালচে লালচে ভাব, কাপড় দাড়ি গুলো একদম মানে পুরইয়া খচখচা সাদা, চোখ বন্ধ, কিন্তু কপালে না কেটা ভাজ দেখা যায়, চিন্তার ভাজ, যেন লাশ চিন্তা করছে, কি চিন্তা করছে কেউ জানে না। এই ব্যক্তি, যে ব্যক্তিকে আনা হয়েছিল সমাধান করার জন্য, তিনি তো এবার কবরে নামলেন। তার হাতে একটা কৌটা, কৌটা ভর্তি তেল, সবার আগে তিনি তেল মারলেন সে লাশের গায়ে। তেল মারলেন যখন, আবু কাসেম আর আরেকজন ব্যক্তি, এই দুজন ব্যক্তির নজর এসেছিল, তেল পড়ার সাথে সাথে সেখান থেকে এরকম একটা শব্দ হয়ে, পানি যেরকম গরম কোনো কিছু উপরে পড়লে উড়ে যায়, এইভাবে উড়ে গেল তেলটা। সেই ব্যক্তি ওই লাশের গলার পেছনের দিকে হাত দিতে শুরু করে, গলার পেছনে হাত দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করলো কিছু আছে কিনা সেইখানে। তারপরে সে সবার কাছে চাইল একটা ধারালো ছুরির মতো কিছু। সে একজনকে কবরে নামতে বলল। নামার পরে সে বলল যে লাশটা ঠিক মাথার কাছটা একটু উঁচা করতে। লাশটা ঠিক মাথার কাছটা একটু উঁচা যখন করলো, সে ওই ব্যক্তি ঘাড়ের পেছনে সে ছুরির মতো কোনো কিছু ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দেওয়ার পর কিছু কাটলো সে ওইখানে, কিভাবে কাটলো কেউ সেটা বুঝতে পারছে না। ঘাড়ের পেছন দিক থেকে সে কিছুটা বের করলো, সে লাশের বের করে তার হাত আর মুঠোর ভিতরে, তার কোটার মধ্যে যে তেল ছিল সেই কোটোর তেলের ভিতরে সেই জিনিসটা রেখে দিল। টক করে একটা শব্দ হলো, যখন টক করে একটা শব্দ হলো, তাদের আশপাশে থাকা একটা গাছ ঝিনঝিন ঝিনঝিন করে নড়ে উঠলো, শুধু গাছটা যেন বিকট একটা শক্তি পুরো গাছের ডালপালাকে নাড়িয়ে দিয়েছে, বাতাসের মতো না কিন্তু, মানে গাছটা কাঁপিয়ে দিয়েছে। এরপরে সে সবাইকে বলল, আমার দিকে সবাই তাকাও, আর আমি যা করি সেটা দেখো। তিনি লাশের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, দুই আঙ্গুল ঢুকিয়ে তিনি যা বের করে আনলেন তা হচ্ছে ওই বাড়ির মাটি। ওই লাশের মুখের ভিতরে ওই বাড়ির মাটি, আর এই যে লাশ ফুলে উঠেছে না, ওর পেট ভর্তি মাটি, সেটা প্রমাণ কি? কারণ ফুলে ওঠা লাশ তো পচে গিয়ে একপাশ ফেটা পর্যন্ত গিয়েছে, একপাশ ফেটে গিয়েছে না, কোন এক অদ্ভুত ভাবে। ওই লোকও দেখা সবাইকে, যে যে দেখো পেটের ভিতরে মাটি, তারা পেটের ভিতরে মাটি দেখতে পায় সবাই, এবং সেই মাটিগুলোকে সেখান থেকে তার বের করা সম্ভব না, মুখ থেকে বের করে কিছু মাটি বের করে এবং সবাইকে দেখায়। এরপরে সেই ব্যক্তি বাকি আরেকজনকে নামতে বলল, মানে আরেকজনকে নামতে বলল, নামার পরে এবার লাশটাকে উল্টে ফেলা হলো সেই কবরের ভেতরেই, এবং বুঝতেই পারছেন যে এতদিনের পচে যাওয়া লাশটা এখন পচা কি অবস্থা হতে পারে। তারা ওই লাশের পিঠের পিছনে, পিঠটা যে জায়গায় লাগানো ছিল কবরে, সেইখানে একটা গর্ত দেখতে পায়, দা দিয়ে করা গর্ত, যেটা অনেকটা ওই স্বপ্নের মতো, একটা চুলার মতো, কবরের ভিতরে গোল করে কাটা মাটি, মানে একটা চুলা, মাটি কেটে চুলা তৈরি করা, ওর ভিতরে ছাই আছে, মাটি আছে, ছাই আছে, আরো কিছু জিনিসপত্র আছে। এই জিনিসগুলোর ভেতর থেকে মাটিটা বের করে, মাটিটা হাতের মুঠে নিয়ে সবাইকে দেখিয়ে সে ব্যক্তি বলছিল, এই যে দেখো, এই মাটির কারণে তোমাদের জমির সাথে সে বাধা, এই মাটির কারণে তোমাদের জমির সাথে সে বাধা। অর্থাৎ ওই যে স্বপ্নটা, ওই স্বপ্নের ঘটনাটা তাদের বাড়িতে ঘটেছে ঠিকই, কিন্তু ওই যে চুলা, এই চুলা, এই সমস্ত কিছু স্বপ্নের নিদর্শনের মতো ঘটনা ঘটেছে তাদের বাড়িতে ঠিকই, কিন্তু ওই কর্মগুলো সাধন করা হয়েছে কবরের ভেতরেই, মাটি চুলা কাটা, ওই বাড়ির দিকে তাকানো, এই সমস্ত কিছু স্বপ্নের যে হিসেব নিকেশ ওই আরামতের সাথে মিলে, কিন্তু ওই বাড়িতেই, ওই বাড়ির উপরেই, ওইখানে বসেই ওই ঘটনা ঘটানো হয়েছিল। শুধু চুলাটা কবরের ভিতরে করা হয়েছিল, চুলার কাজ, এই বাড়ির মাটির সাথে এই জিনিসটাকে বেঁধে দেওয়া হয়েছে, যার কারণে এই লাশ এখানে এসে দাঁড়িয়ে থাকে। এবং লোকগুলো ধীরে ধীরে অসুখ হয়ে পড়ল। তাদের ঘটনা কে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে জানার চেষ্টা করলো তারা, কিন্তু কোনো মতেই জানতে পারলো না এই ঘটনার পেছনে আসল কারণ কি, বা কে এই ঘটনা ঘটাতে পারে, তারা কোনো মতেই তা বের করতে পারেনি। কিন্তু ওই দিন রাতের বেলা ওইখান থেকে, ওই কবর থেকে যখন তারা উঠে আসে জিনিসপত্র নিয়ে, ওই যে লাশের পিঠের নিচে যে জায়গায় চুলা ছিল, সে চুলাটাকে তারা বন্ধ করে দেয়, ওই তেল ভেতরে ছিটিয়ে দেওয়া হয়, তারপরে সে ব্যক্তি উপরে উঠে তাকে নতুন করে মাটি চাপা দেওয়া হয় ওই রাতের ভেতরেই। এরকম অদ্ভুত ভাবে ওই রাতের পর থেকে ওই লাশ আর আসেনি। এই ঘটনাটা ততক্ষণ পর্যন্ত তারা চাপিয়ে রেখেছে, এখনো চাপিয়ে রেখেছে। কেন? কারণ চাপানোই ঘটনা এটা। মানুষকে যখন এখনো ওই আশপাশের গ্রামের মানুষ বা ওই গ্রামের মানুষও যখন এই ব্যাপারে একে অপরের সাথে কথা বলে, মাঝে মাঝে দরকার নেই তার এই ব্যাপার নিয়ে কথা বলে, সে কত আগের ঘটনা, কেউ কেউ বলে যে এবারে উঠানের মধ্যে লাশ এসে দাঁড়ায় থাকতো, আর এবারে মানুষজন অস্বীকার করে এখনো। আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আর এই মুহূর্তে আপনারা শুনবেন ব্রহ্ম পিশাচের দ্বিতীয় পর্ব। প্রথমেই বলতে চাই, যাতে ঘটনা বোঝার স্বার্থে পুরো ব্যাপারটা যাতে মনে থাকে আপনাদের, তা হচ্ছে এই ঘটনায় যখন এক পজেস্ট মেয়ের কথা আপনারা শুনবেন, তা হচ্ছে অতীত। আর যখন মৌলভী সাহেবের কথা শুনবেন এবং ব্যাপারী বাড়ির কথা শুনবেন, বাকি অন্যান্য সবার কথা যখন শুনবেন তা হচ্ছে বর্তমান। ওই মেয়েটা যে মেয়েটা এখন একদম প্রায় সাধুর মতো আচরণ করছে তাকে তো নিয়ে আনা হয়েছিল এবং প্রথম দিন রিজিক নষ্ট হয়েছিল সেই বাড়িতে। আস্তে 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 মেয়েটার অবস্থা এমন হতে লাগলো, মেয়েটা কখনো খুব শান্ত থাকে আবার কখনো খুব জোরে, কিন্তু অন্য ভাষায় অদ্ভুত ভাবে কবিতার মতো কোনো কিছু আওড়ায়। শুনলে মনে হয় যেন সে কোনো জ্ঞানের কোন জ্ঞান দিয়ে যাচ্ছে কাউকে, কিন্তু অন্য কোন ভাষাতে, সেটা মানুষ বুঝতে পারে না। মানুষ শুধুমাত্র তার রূপটা দেখে, যে রূপটা হচ্ছে অনেকটাই আক্রমণাত্মক। এদিকে মেয়েটার এই সমস্যার সমাধান করা অত্যন্ত জরুরি এবং এই পর্যায়ে যখন মৌলানা সাহেব অর্থাৎ এই যে মৌলভী সাহেব তিনি যখন আর কোনো কিছু কুলকিনারা করতে পারছেন না, সেই সময় আবির্ভাব ঘটে হরিনারায়ণের। হরিনারায়ণ কেন তার আবির্ভাব ঘটল সেটা বলা প্রয়োজন, বিশেষ করে মেয়েটার যে অবস্থা আর মেয়েটা যে ধরনের ভাষা বলে, এই ভাষা সম্পর্কে কেউ অবগত না হলেও ওই গ্রামের যারা হিন্দু সম্প্রদায়ের লোক তাদের ভেতরে একজন রয়েছিলেন যিনি আবার দলিল লেখার কাজ করতেন সেই সময় এবং জমির মাপার যত ধরনের কাজ ছিল সেই কাজগুলো তিনি করতেন। তিনি আবার এই ভাষাটাকে খুব সহজে চিনতে পেরেছিলেন কারণ এ হচ্ছে সংস্কৃত ভাষার একটা অংশ অথবা সংস্কৃত ভাষাই। যখন এইভাবে কেউ কথা বলবে তখন কিন্তু বুঝতে বাকি থাকে না যে কে হতে পারে সে। খোঁজা শুরু হলো একজন তান্ত্রিককে, মানে এমন একজন তান্ত্রিক প্রয়োজন এই মুহূর্তে, মানে যে এই সমস্যার আসল সমাধান করতে পারবে। পুরো গ্রাম খোঁজা হলো, সর্বশেষে পাওয়া গেল এমন একজনকে যে থাকে এই জেলার অন্য আরেক জেলার আরো পরে এক জেলার অনেকটা সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের। এখন সেই হরিনারায়ণকে সেখান থেকে নিয়ে আনা হলো, হরিনারায়ণের কাছে যাওয়া হলো এবং যখন তার কাছে যাওয়ার পরে এই পরিবার তাদের মেয়ের কথা বলল, সমস্ত কিছু বলল, হরিনারায়ণ রাজি হলো এইখানে আসার জন্য এবং শর্ত ছিল তার দুটা, তারকে তার রান্নার জন্য যত কিছু প্রয়োজন সেটা দিয়ে দিতে হবে পূর্বেই এবং সে যেই ঘরে থাকবে ওই ঘরটা আগে ভাগে তাকে ছেড়ে দিতে হবে, ওই ঘরে অন্য কেউ যাওয়া আসা করতে পারবে না, এই ছিল তার শর্ত। সেই শর্ত মোতাবেক হরিনারায়ণের পা পড়ে সেই বাড়িতে। হরিনারায়ণ যেদিন বাড়িতে ছিলেন বা বাড়িতে প্রবেশ করেন সেদিন কিন্তু হরিনারায়ণ আগেই বলে দিয়েছিলেন ওই মেয়েকে ওই দিন বাড়িতে রাখাই যাবে না। সর্বপ্রথম হরিনারায়ণ যখন সেই বাড়িতে প্রবেশ করেন, সেই বাড়িতে প্রবেশ করার পরে তার হাতে রয়েছিল এক ধরনের নারকেল, ওই নারকেলটা তারই হাতের ভেতরে কিভাবে যেন ঘুরছিল, দেখলে মনে হবে যে সে তার আঙ্গুল দিয়ে নারকেল ঘোরাচ্ছিল কিন্তু বাস্তবে তার সেই নারকেল অলৌকিকভাবে ঘুরছিল যেটা মানুষ ধরতে পারেনি। এই নারকেলটা হচ্ছে এক চোখা নারকেল, এ যেন দেখতে পায়, সে যেন দেখছে এই বাড়ি কার আবেশের হাতে, কে আবেশ ছড়িয়েছে বাড়ির উপরে। সময় লাগেনি হরিনারায়ণের পুরো ব্যাপার ধরতে। হরিনারায়ণ যখন নিজের জন্য বরাদ্দ করা সেই ঘরে প্রবেশ করেন তিনি সেইখানে মাটির মেঝের উপরে দেখতে পান পচে যাওয়া ভাত ছড়ানো ছিটানো, পচে যাওয়া ভাত কিন্তু সেটা ছড়ানো ছিল না। গ্রামের সচরাচর ভাত পচে যাওয়ার চান্স একদমই কম এবং সেই সময় তারও কম, কিন্তু এই কাজ কি করতে পারে সেই ব্যাপারেও হরিনারায়ণের ধারণা রয়েছে। খাবার নষ্ট করা তার একটা মূল কাজ, অভাব নিয়ে আনা তার একটা মূল কাজ, অশান্তি তৈরি করা তার একটা মূল কাজ, প্রাণ কেড়ে নেওয়া তার একটা মূল কাজ। হরিনারায়ণ যখন ওই বাড়ির লোকদের সাথে কথা বলতে বসে এক কথায় তাদেরকে বলে, আপনাদের মেয়ের উপরে রুম হোক পিশাচের নজর পড়েছে এবং এই পুরো বাড়ির উপরে তার আবেশ ছড়িয়ে গেছে, আপনাদের মেয়ের উপরে ব্রহ্ম পিশাচ ধীরে ধীরে তার কবজা বাড়াচ্ছে। আপনারা যা শুনেন তা হচ্ছে মূলত ব্রহ্ম পিশাচের বিশেষ এক মন্ত্র যা সে পাঠ করে। সে যখন পাঠ করে ওই মেয়েও পাঠ করে, এতে করে দুইজনের ভেতরে মেলবন্ধন আরো বেশি গাঢ় হতে শুরু করে। একটা নির্দিষ্ট সময় পরে আপনারা তো আপনাদের মেয়েকে দেখবেন, কিন্তু সেই মেয়ের ব্যক্তিত্ব বলে আর কোনো কিছু থাকবে না, তার ভেতরে শুধুমাত্র জীবিত থাকবে ব্রহ্ম পিশাচ, আর আপনার মেয়ে তার আত্মার মৃত্যু ঘটবে। এটা হচ্ছে হরিনারায়ণের কথা। তারা প্রচন্ড ভাবে আতঙ্কিত। এমনিতেই হরিনারায়ণের এই কথা বলার সময় আচমকা তাদের ঘর লক্ষ্য করে খুব দূর থেকে শুকনো যেরকম তাল থাকে, যে তালের যেরকম শক্ত খোসা থাকে, সেই খোসাকে যেন ছোড়া মারল। যখন সব শব্দে সেটা আছড়ে পড়ল, হরিনারায়ণ তখন তাদের উদ্দেশ্যে বলল, বাইরে যেয়ে দেখেন তালের বীজ কিনা, যদি তালের বীজ হয় তাহলে বুঝে নিবেন যে ব্রহ্ম পিশাচেরই আবেশ আছে এই বাড়ির উপরে। এখন তারা বাইরে বেরিয়ে কিন্তু দেখতে পায় আসলেই ওইখানে তালের বীজ পড়ে আছে, এবং আরো একটা ছুঁড়ে মারা হয়, বহু দূর থেকে সে তালের বীজটা ছুঁড়ে মারা হয়, এবং সেই ছুঁড়ে মারা তালের বীজ এবার একেবারে ওই ঘরের উপরে এসে পড়ে, যে ঘরটায় হরিনারায়ণকে থাকার জায়গা দেওয়া হয়েছে। পরিবারের সাথে কথা বলার পরে সবাই রাজি হল যে তান্ত্রিক হরিনারায়ণ, সে যেহেতু বলেছে যে তার তিন দিন সময় লাগবে, এই তিন দিনে সে যতটুকু করার যা করা সে করবে। প্রথম ব্যাপার হচ্ছে যে আজকে রাতে সে পুরো বাড়ি বন্ধনী দিবে। সে বিশেষ করে বন্ধনী দেবে এই কারণে যাতে করে ব্রহ্ম পিশাচ এই বাড়ির ভেতরে ঢুকে যেতে অন্য কারো কোনো ক্ষতি না করতে পারে। তার হিসেব ছিল এরকম, যেহেতু মেয়ে এখন বাড়িতে নেই, মেয়েকে করা পাহারায় রাখা হয়েছে অন্য কোথাও, এই পর্যায়ে যখন বাড়ি বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র একটা দুয়ার খোলা রাখা হবে, সেই দুয়ার দিয়ে মেয়েটাকে বাড়িতে প্রবেশ করানো হবে। মেয়েটা যখন বাড়িতে প্রবেশ করবে তখন ব্রহ্ম পিশাচ তার সাথে থাকবে না। একবার যখন মেয়েটা প্রবেশ করবে তখন ব্রহ্ম পিশাচ সেই বন্ধনী ভেদ করে ভেতরে ঢুকবে না, কিন্তু ব্রহ্ম পিশাচ চাইবে তারা যাতে খুব সহজে ওই বন্ধনী ভেঙে ফেলে। এই জন্য ব্রহ্ম পিশাচ বাকি সবাইকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবে অথবা ম্যানিপুলেট করার চেষ্টা করবে, যাতে করে সেই লোকেরা ভুল কাজটা করে বন্ধনী যাতে ছুটিয়ে ফেলে। তো বন্ধনী যাতে না ছুটে সেই ব্যাপারেও তারা মানে হরিনারায়ণ তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেয়। হরিনারায়ণ যখন তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেয়, বুঝিয়ে দেওয়ার পর সে রাতের বেলা বন্ধনের কাজ শুরু করে। হরিনারায়ণ লিকলিকে গরনের একজন লোক, লিকলিকে গরনের একজন লোক, কিন্তু সে অত্যন্ত কালো, বয়স হবে আনুমানিক 45, কিন্তু সে লিকলিকে কালো হলেও তার কিন্তু মাথার চুল নেই, এবং এমন 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 তার হাব বা ভাব দেখলে মনে হয় সেজন্য একজন ব্রাহ্মণ। রাতে বন্ধনের কাজ শুরু হয়। বন্ধনী দেওয়ার প্রক্রিয়া ছিল এমন, উঠানের চারপাশে একটা গোল দাগ দেওয়া হবে, এই দাগ দেওয়া হবে দা দিয়ে। হরিনারায়ণ কিছু একটা বলতে বলতে একটা কোপ দেবেন মাটিতে, এরপরে ওই দা আর মাটি থেকে তোলা যাবে না, পুরো বাড়ি ঘুরতে থাকবে হরিনারায়ণ এবং ওই দা দিয়ে সে টেনে যাবে মাটির ভেতর দিয়ে। যখন সে পুরো বাড়ি ঘুরতে থাকবে ওই মন্ত্র পড়তে পড়তে, সে যখন তার ওই শুরুর যে জায়গাটা ছিল সেইখানে এসে যখন সে তার ওই সার্কেলটা পূরণ করবে তখন তার প্রথম মন্ত্র পড়া শেষ হবে। এবার দ্বিতীয় মন্ত্র, তা অনেকটা লক্ষণ রেখার মতো, যেমন দা এবার এমনভাবে কোপ দেওয়া হবে কিছুটা অ্যাঙ্গেলে, যাতে করে ওই যে প্রথম দাগ দেওয়া হয়েছে তার পাশ থেকে যখন মাটিটা উঠে যাবে তখন একটা প্রায় 1 ইঞ্চি গভীর এবং 1/2 ইঞ্চি থেকে প্রায় 1 ইঞ্চি চওড়া কৌণিক একটা গর্ত তৈরি হবে মাটির উপরে। আমরা ধারণা করতে পারি কি ধরনের গর্ত হতে পারে। সেইভাবে কোপ দেওয়ার পরে তার দ্বিতীয় মন্ত্র শুরু হবে, এবং ওই দ্বিতীয় মন্ত্র পড়ার সময় সে যখন বাড়ি প্রদক্ষিণ করছিল তখন বাড়ির উপরে দূর থেকে শুকনো হাঁড়, শুকনো কয়লা, গাছের পাতা, গাছের ডাল, মাটি, কণা, এমনকি মাছ পর্যন্ত ছুঁড়ে মারা হয়েছে। কোন জায়গা থেকে কেউ বলতে পারবে না। সপাটে ছাদগুলোর উপরে কোনো কিছু এসে পড়ছে বারবার। ওই অবস্থাতে যখন হরিনারায়ণ দ্বিতীয় ধাপটা শেষ করল, তৃতীয় ধাপ শেষ করার পরপরই সর্বশেষ যে ঢিলটা পড়ার কথা ছিল বাড়ির উপরে, সেটা যেন শূন্য একটা ব্যারিয়ারে বাড়ি খায়, এবং ব্যারিয়ারে বাড়ি খেয়ে মানে শূন্য অদৃশ্য কোনো ব্যারিয়ার যেন দাঁড়িয়ে আছে, এবং সেটার সাথে ধাক্কা খেয়ে সেই ঢিলটা ওই ধাগার অপপাশে পড়ে। হরিনারায়ণ খুব সহজে বুঝতে পারে সে যে বন্ধনে দিয়েছে, বন্ধনে একদম সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এখন ব্রহ্মপিশাচ ভেতরে ঢুকতে পারবে তখনই যখন হরিনারায়ণ চাবে। এখন হরিনারায়ণ করলো কি, এমন একটা জায়গা রাখলো যে জায়গাটা সে যে কোনো সময় চাইলে গর্তটা তার করে দিতে পারে, অথবা গর্তটা মিশিয়ে দিতে পারে। এখন গর্ত মিশিয়ে দিলে হবে কি, রেখাটা সেই জায়গা থেকে আর থাকছে না। রেখা যত দূর ধরে রয়েছে অতদূর পর্যন্ত সে প্রবেশ করতে পারবে না। ঠিক যেখানে রেখা নেই, যেখানে মাটি একদম মিশে রয়েছে, ব্রহ্মপিশাচ সেখান থেকে ভেতরে ঢুকতে পারবে। কিন্তু ওই সময় সে কিন্তু সেটা করেনি। একেবারে পূর্ণাঙ্গভাবে গোলাকার বন্ধনী কিন্তু তখন চলমান। বন্ধনী যখন তৈরি করা হলো, ওই বন্ধনের ভেতরে থাকা অবস্থায় নরনারায়ণ ওই বন্ধনীর ভেতরে ছিটিয়ে দেওয়া কিছু অংশ, কিছু জিনিসপত্র যা তার তান্ত্রিক মতে সে ব্যবহার করে থাকে, সেই জিনিসপত্র সে ওই পরিবারের ছেলেদের হাতে তুলে দেয়, এবং তুলে দিয়ে বলে তারা যাতে যে খুব দ্রুত মেয়েকে নিয়ে বাড়িতে ফেরে। ঠিক যেখানে রাখা হয়েছিল ওই মেয়েটাকে, সেইখানে মেয়েটা তখন হেঁচকে দিচ্ছে একটু পরপর, এবং এতে মেয়েটার অবস্থা অত্যন্ত অত্যন্ত খারাপ হয়ে ওঠে। কারণ টানা হেঁচকে দিলে মানুষ সেটা আর নিতে পারে না, মানুষের নার্ভে সমস্যা দেখা দেওয়া শুরু হয়, এবং শেষবার যখন এইভাবে হিচকি আসবে তখন অত্যন্ত যন্ত্রণা মানুষ অনুভব করবে, যা আসলে কল্পনা বা বলে বোঝানো খুবই কঠিন। মেয়েটা হেঁচকে দিচ্ছে, ওই অবস্থায় তাকে নিয়ে আনা হয়। যখন তাকে নিয়ে আনা হয় সে কোনো মতে বাড়ির দিকে আসতে চায় না। যখন জোর করে একদম বাড়ির সীমানার ভিতরে ঢুকিয়ে ওই বন্ধনের কাছে তাকে নিয়ে আনা হলো, সে আরো যেন পাগল হয়ে উঠেছে। সে নিজের চোখে দেখতে পাচ্ছিল কোনো এক অদ্ভুত আগুন, যে অদ্ভুত আগুন তাকে প্রচন্ড বাধা দিচ্ছে সে যাতে বাড়ির ভেতরে না ঢুকে। কিন্তু হরিনারায়ণ যখন মেয়েটাকে কাছে পেল, সে ওই জায়গাটা খুলে দিল, যে জায়গাটা খুলে দেওয়ার কারণে বন্ধনী খুলে গিয়েছে। মেয়েটাকে ওই ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করানোর পর পুনরায় বন্ধনী দেওয়া হল। সেটা অদ্ভুত একটা ব্যাপার, তা হচ্ছে দুটো বাঁশের ছোট ছোট কঞ্চি যা এমন ভাবে খোদাই করা হয়েছে ভেতরে, তার দিয়ে কিন্তু বাতাস চলাফেরা করবে। যদি আপনি ফু দেন তাহলে কিন্তু বাতাস ওই ফু এর মাধ্যমে একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে বেরিয়ে যাবে। এমন একটা বাতাস ব্রহ্ম পিশাচের চলাফেরা করার জন্য ওই যে সীমানা সে এঁকেছে তার নিচ দিয়ে ঢুকিয়ে বাঁকিয়ে অপর প্রান্ত দিয়ে বের করে দিয়েছে, যাতে করে ব্রহ্ম পিশাচ সে কেবল ওই বাঁশের ওই কঞ্চির ভেতরে ওদিক দিয়ে ঢুকে তারপরে সে বাড়ির সীমানার ভেতরে যাতে প্রবেশ করতে পারে। এমন করে ব্যবস্থা করে দিয়েছে হরিনারায়ণ। এবং হরিনারায়ণের এই ব্যবস্থাটা করার পরে মেয়েটা যে ভেতরে, তার ভেতরে যে এক ধরনের রূঢ় অভাব ছিল, সে যে অনেকটা পজেসড, এই পুরো ব্যাপারটা না যেন মিলে গেল। পরিবার খুশি হলেও হরিনারায়ণ বলল যে এখানে খুশি হওয়ার কিছু নাই, ব্রহ্ম পিশাচ তার শক্তি ফেরত পাবে ঠিকই, কিন্তু এই সীমানার ভেতরে সে কোনো কিছু করতে পারবে না। আর তাকে বিদায় করতে গেলে তো তার সাথে কথা বলতে হবে, তাকে তো সামনে রাখতে হবে, তার বিতরণ প্রক্রিয়া যদি শুরু করি তাহলে তো অনেক সময় লাগবে। আগে আপনাদের মেয়েকেও সুস্থ হতে হয়, আপনাদের মেয়ে কিন্তু সুস্থ না, এই কথাটা কিন্তু হরিনারায়ণ তাদেরকে বলে। হরিনারায়ণের এই কথা শোনার পরে পরিবার রাজি হয়েছে, এবং রাজি হওয়ার পর এই প্রথমবার হরিনারায়ণ তার যত কিছু রয়েছে সেই সব কিছু নিয়ে সে বসল মেয়েটার সামনে। মেয়েটার সামনে বসল যাতে সে এই মুহূর্তে ডাক দিতে পারে ব্রহ্ম পিশাচকে। আমরা জানি না কোন পদ্ধতি ব্যবহার করে ওই মেয়ের উপরে ব্রহ্ম পিশাচের আগমন ঘটিয়েছিল হরিনারায়ণ। শুধু আমরা এটা জানি, মেয়েটা বসা ছিল, হরিনারায়ণ তার যত কিছু রয়েছে সমস্ত কিছু নিয়ে বসেছিল, একটা মাটির মালসার ভেতরে রাখা ছিল কিছু পদ, আর মেঝেতে এক বিশেষ আগুন চলছিল, সেই সাথে কিছু জিনিসপত্রকে সেই আগুনে বারবার ছুড়ে মারা হচ্ছিল। এদিকে মেয়েটা শুধুমাত্র কি জানি অদ্ভুত ভাষায় কি জানি বলে, ব্যাস এইটুকুই। ওই সময় যখন ব্রহ্ম পিশাচের আগমন ঘটে তাদের বাড়িতে, চারপাশে যে কুকুরগুলো রয়েছিল, বিড়ালগুলো রয়েছিল, অন্যান্য যত প্রাণী ছিল, গবাদি পশু সহ, সবাই তখন কান্না করছে। এক অদ্ভুত শব্দ, অদ্ভুত জানোয়ারদের অদ্ভুত শব্দ মানুষকে না আরো বেশি কাঁপিয়ে তোলে। যখন এরকম অশরীরী পরিস্থিতির মধ্যে মানুষ পড়ে, আর তখন যদি জানোয়ারের বিভিন্ন রকমের শব্দ মানুষের কানে যায়, মানুষ সেই শব্দগুলোকে গ্রহণ করতে পারে না কোনো মতেই। চারপাশে যখন গরু বাছুরের অদ্ভুত ডাক ভেসে আসতে শুরু করল, পরিবারের বাধার কারণে বা পরিবারের কারণেই নরনারায়ণকে সেই রাতে থামতে হয়। অবশ্য নরনারায়ণ বলেছিল যে সে এমন কোনো কিছু তখন করছিল না যে বাধা দেওয়ার কারণে তার বড় ভুল হয়ে গেছে, না, কিন্তু ভবিষ্যতে তাকে বাধা দেওয়া যাবে না, কোনো মতেই বাধা দেওয়া যাবে না। মেয়েটাকে নিজের ঘরে রাখা হয়। মেয়েটাকে যখন নিজের ঘরে রাখা হয়, হরিনারায়ণ ছিল তার নিজের যে বরাদ্দকৃত ঘর সে ঘরে। রাতে সেই ঘর থেকে অদ্ভুত কিছু শব্দ পাওয়া যেতে লাগল। শব্দ ইচ্ছে, কিন্তু এই বাড়ির কোন লোক যে হরিনারায়ণকে দেখেনি, যে হরিনারায়ণ বেঁচে আছে না মরে গেছে, এমন কোনো কিছু হরিনারায়ণ দেখেনি। ওই পর্যায়ে যখন সকালবেলা ঘুম থেকে উঠল, সবাই দেখলো যে হরিনারায়ণ বাড়িতে নেই। সে ঘণ্টাখানেক পরে বাড়িতে ফেরত আসে এবং সাথে করে নিয়ে আসে কিছু পাখি। এক অদ্ভুত রিচুয়াল শুরু হতে যাচ্ছিল, যে রিচুয়ালের ব্যাপারে কেউ তখনও জানত না, তারা শুধু তাকিয়ে দেখেছে এবং তারা সেখানে কোনো রকম বাধা দেয়নি, কারণ তারা চেয়েছে তাদের মেয়ে সুস্থ হোক। একটা পাখি ধরে আনা হয়েছিল এবং সেই পাখিটাকে জবাই করা হয়। একটা ছোট্ট পাখি, যে পাখিকে জবাই করার পরে কোনো কিছু থাকেই না, সেই পাখিকে জবাই করার পরে পরিষ্কার করা হয় এবং পরিষ্কার করার পরে সেই পাখিটাকে খাওয়ার উপযোগী করে রান্না করা হয়। রান্না করার পরে সেই খাবারটা মেয়েটার সামনে রাখা হয়। মেয়েটা এই খাবারের প্রতি কোনো রকম আগ্রহ দেখায়নি, যার প্রকাশ করে যে পিশাচের এই মুহূর্তে কোনো আবেশ নেই। সেই পাখিটাকে এবার যখন কয়লার সাথে, কয়লার ছাইয়ের সাথে মিশিয়ে দেওয়া হলো এবং আগিয়ে দেওয়া হলো, মানে বাড়িয়ে দেওয়া হলো তার দিকে, এবার মেয়েটা আচমকে উঠে বসে। ঠিক মানুষ যেভাবে খুশি হয় খাবার খাওয়ার জন্য, সে সেভাবে খুশি হলো এবং সেই পাখিটাকে সে খেয়ে ফেলল। রান্না করাই পাখি, কিন্তু এবার ছিল কয়লায় মাখানো, কয়লা এবং ছাইয়ে মাখানো। সে পাখিটা সে খেয়ে ফেলে। কথা বলার এক পর্যায়ে সেদিন আর কি, কথা বলার এক পর্যায়ে সবাই লক্ষ্য করে, মেয়েটা না একটু একটু করে জিব্বা বের করে, একটু একটু করে পাখির মতো জিব্বা বের করে, মানে পাখি তার ঠোঁট বারবার বের করে না অনেক সময়, মানে গর্তের ভেতর থেকে একটু বাইরের দিকে, আবার ভেতরে ঢুকিয়ে ফেলে আবার একটু বাইরের দিকে বের করে। ঠিক এইভাবে সে তার জিভ বাইরে বের করছিল আর ঢুকাচ্ছিল। জিভের আগাটা দেখে মনে হচ্ছিল যেন সেটা একটা পাখির মাথা। এমনকি ওই মেয়েটার মা স্পষ্ট দেখতে পায় ওটা জিভ না, ওটা উল্টো পাখির কোনো মাথা। যখন তাকে একদম জোর করে সার্চ করা হলো, সার্চ করার পরে পাওয়া গেল তার মুখের ভেতরে আসলে একটা পাখির মাথা রয়েছে। এখন এই পাখির মাথাটা জবাই করার পরে আবার বিচ্ছিন্ন করে পরে ফেলে দেওয়া হয়েছিল। এই মেয়ে ঘরের বাইরে যায়নি, এই পাখির মাথা ওর মুখের ভেতরে এলো কি করে? এদিকে মেয়েটার অবস্থা চরম খারাপ। হরিনারায়ণ কি করে বেড়াচ্ছে সেটা আসলে কেউ জানে না, সেটা আসলে মানুষের কাছে দুর্বোধ্য। এই পর্যায়ে মেয়েটা সেই দিন এমন একটা অবস্থা তৈরি হলো, ওই মেয়েটাকে ওই অবস্থায় দেখে পরিবার একবারে বুঝে গিয়েছিল যে সে আর বাঁচবে না। কি হয়েছে? মেয়েটা দাঁড়িয়েছিল, যেমন মানুষ শূন্যের দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ দৃষ্টিহীন ভাবে তাকিয়ে থাকে কোথাও, তো ঠিক ওইভাবে ওর চোখটা হঠাৎ করে কেমন যেন হয়ে গেল। সে সবার মাঝখানে ছিল, সে এরপরে দাঁড়ালো। দাঁড়ানোর পর ওর মুখ বেয়ে গ্যাজলা বেরোতে শুরু হলো। যখন গ্যাজলা বেরোলো তখন মেয়েটা পড়ে গেল। যেভাবে খিচুড়ি দেয় ঠিক ওইভাবে খিচুড়ি দিল। ওই খিচুড়িটা এত ভয়ঙ্কর ছিল যে ওর চোখ প্রায় সাদা দেখা যাচ্ছিল, চোখের মণিটা এতখানি উল্টে গিয়েছিল। হরিনারায়ণ সেদিন বাড়িতে ছিল না, সে যখন বাড়িতে ফেরত আসে তখনও মেয়েটা প্রায় অনেকক্ষণ ধরে ওইভাবেই মৃগী রোগীর মতো কাঁপছে। এটা কিন্তু মৃগীর রোগ নয়, এ হচ্ছে ব্রহ্ম পিশাচের আবেশ। এখন যখন মেয়েটা ওইভাবে কাঁপছে, হরিনারায়ণ অতি দ্রুত মরিচ পোড়া দিল। মরিচ পোড়ার সাথে সে আরো কিছু জিনিসপত্র মিশিয়ে খেলো এবং সে আরো একটা ধূপধুনোর মতো ধোঁয়া তৈরি করলো। যখন এই ধূপধুনোর মতো ধোঁয়াটা তৈরি হলো এবং মরিচ পোড়াটা উঠতে শুরু করলো, তখনও কাঁপুনি থেমে যায়। মেয়েটা কাঁপুনি তখন থেমে যায়। এরপরে আর মেয়েরা সেই দিন তো আর কোনো কাঁপুনি আসেনি। এখন হরিনারায়ণকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল যে সে এখনো কোনো কিছু ঠিক করছে কিনা, এখনো কোনো কিছু ঠিকভাবে করছে না কেন। তখন হরিনারায়ণ তাদেরকে বলে, আমার কাজ আমাকে শেখাতে আসবি না, তোদের প্রয়োজন আমি তোদের প্রয়োজন এখানে এসছি, আমার কাজ আমাকে করতে দে আর তোরও অপেক্ষা কর। এইভাবে হরিনারায়ণ তার কথাটা বলছিলেন। হরিনারায়ণ তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মেয়েটার ভেতর থেকে ব্রহ্ম পিশাচকে সরানোর জন্য। কিন্তু এই ব্রহ্ম পিশাচকে সরানোর অন্য যত তার্কিব ছিল, সেই তার্কিবগুলো তিনি সব কিছুই মোটামুটি আওড়েছেন, তারপরও কিন্তু এখান থেকে মেয়ের উপর থেকে সে সরছে না। এদিকে ওই বাড়িতে কিছু ঘটনা ঘটতে শুরু করেছে। যে ঘটনাগুলো বন্ধ ছিল কিন্তু ওই বেড়াট ওই ওই যে মাটির উপরে গোল বন্ধনী টান দেওয়ার পরে আবার ঘটনা শুরু। ভাতের মার পড়ে যায়, তরকারি রান্না করলে পাতিল কাত হয়ে পড়ে যায়, পানি যদি কলসে রাখা হয় সেই কলস ফেলে দেওয়া হয়, কেউ যদি খাবার বেড়ে রাখে সেই খাবারের উপরে দুর্গন্ধযুক্ত পানি পাওয়া যায়। অর্থাৎ সকলের রুজিকের উপরে হামলা হচ্ছিল তখন, হামলা। এবং সেই অখাদ্য যে খাবারটা, অর্থাৎ যে খাবারের উপরে কোনো নোংরা পানি পাওয়া গিয়েছে, সেই অখাদ্য খাবারের প্রতি অত্যন্ত আকর্ষণ জাগে সেই মেয়েটার। হরিনারায়ণ তার কাজ করেই যাচ্ছে। একদিন রাতের বেলা হরিনারায়ণ সবাইকে ডেকে তোলে, মেয়েটাকে পর্যন্ত সে একটা নির্দিষ্ট জায়গায় এনে বসায়। বলেছিলাম আগে যে মেয়েটা সবার পাহারা থাকে। মেয়েটাকে বসানোর পরে হরিনারায়ণ এমন ভাবে সবার সামনে আসে যেন এ কোনো সাধু সাধু, মানে এতটাই সাধু, মানে এত সাদা বস্ত্র সে ধারণ করেছে যা কোনো ইয়ত্তা নেই সে কেন এত সাদা বস্ত্র ধারণ করেছে। ওই সাদা বস্ত্র ধারণ করার পরে মন্ত্র পড়া শুরু হল হরিনারায়ণের। এবার যখন মন্ত্র পড়া শুরু হল প্রথম স্টেজ, সেই স্টেজে সবাই নিজের চোখে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হল যার কোনো ব্যাখ্যা কারো কাছে নেই। যখন প্রথম দিকের মন্ত্র পড়া শুরু হয়েছে, দরজার কপাট খুলে যায়। তারা যে ঘরে বসে রয়েছে সেই ঘরের দরজার কপাট খুলে যায়। দরজার কপাট খুলে যাওয়ার পরে সেই ঘরে প্রবেশ করে একটা গরু, অনেকটা মেরুন রঙের গরু। গরুটা সেই ঘরের ভেতরে প্রবেশ করলো এবং হেঁটে দুই কদম এতটুকু কাছে আসলো হরিনারায়ণ এবং ওই মেয়েটার। তারপরে সে আর ভেতরে প্রবেশ করলো না, মনে হলো যেন এক ইনভিজিবল ওয়াল তার সামনে দাঁড়ানো। আর সে গরুর দিকে তাকিয়ে রয়েছে নরনারায়ণ নিজে, ওই পরিবারের সবাই, আর মেয়েটা নিজেও। সেই গরুটা তাদের সামনে রক্ত উগড়ে দিতে লাগলো, অর্থাৎ কোন এক অদ্ভুত উপায়ে সে বমি করলো এবং সে বমিটা ছিল সম্পূর্ণ রক্ত। তার সাথে বেরিয়ে এসেছিল কিছু কিছু হাড়গোড় আর কিছু মাংসপেশি। কিসের রক্ত, কিসের মাংস, কিসের হাড়, তা তাদের পক্ষে চেনা একদমই সম্ভব না, একদমই না। তারপরে গরুটা ধপাস করে সেখানে পড়ে যায় আর অদ্ভুত ভাবে সে ডাকতে শুরু করে। ওই অদ্ভুত ভাবে সে যখন ডাকতে শুরু করে, ঠিক সেই সময় হরিনারায়ণ তার মন্ত্র পড়ার শক্তি আরো বেশি বাড়িয়ে দেয় আর ওই মেয়েটা ওর তখন ঠিক ওই খিচুড়িটা দেখা দেয়, মারাত্মক রকমের খিচুড়ি। হরিণারে অন্ধার মন্ত্রপাড়া কিন্তু থামায়নি, সে ওই মন্ত্র পড়ে যাচ্ছে ওদিকে মেয়েটার অদ্ভুত রকমের খিচুনি দেখা দিয়েছে যা কোনো মতে থামছে না। এমন ভাবে খিচুনি চলতে থাকলে মানুষের পক্ষে টিকে থাকা মুশকিল, মানুষ কোনো মতেই তার থেকে রক্ষা পেতে পারে না। মেয়েটার ওই খিচুনি পড়ার এক পর্যায়ে, মানে খিচুনি হচ্ছে ওই এক পর্যায়ে, আচমকা কোনো কিছু সে মেয়েটার উপরে ছুড়ে মারে হরিনারায়ণ। হরিনারায়ণ যখন সেই পাউডার জাতীয় কোনো কিছু যখন ছুড়ে মারে, মেয়েটা থাপাস করে বসে পড়ে। এবং মেয়েটা বসে পড়া মাত্রই যে গরুটা পড়ে গিয়েছিল সে পরিমুড়ি করে ওঠে, ওই ঘরের দরজা দিয়ে বাইরে চলে যায়। এবার ব্রহ্ম পিশাচের আপেশ ঘটেছে, সে এখন মেয়ের ভেতরে আর মেয়ে চোখ বড় করে আছে, যেন সে অবাক আর খুশিও, মুখটা এমন ভাবে খোলা আর মুখে এমন এক অদ্ভুত হাসি যা দেখলে রূপ কেঁপে যাবে। হাসছে না সে, কিন্তু হাসির রেখা ফুটে রয়েছে চেহারার ভেতরে। যখন জিজ্ঞেস করা হল সে কে, তার পরিচয় কি, তখন উত্তর এলো শুধু একটাই, বাঁশঝাড়ের নিচ দিয়ে যাওয়া উচিত হয়নি। বাঁশঝাড়ের নিচ দিয়ে গিয়েছে, আমিও চলে এসেছি। যদি বাঁশঝাড়ের নিচ দিয়ে না যেয়ে বাঁশঝাড়ের উপর দিয়ে যেত, তাহলে আমি নিজের কাছে নিয়ে নিতাম, আমি এসেছি আবার আমি নিয়ে নিতাম। এইটুকু কথা সে বলে শুধুমাত্র, অর্থাৎ হয়তো কোনো বাঁশঝাড়ের নিচে দিয়ে মেয়েটা গিয়েছে, অথবা কোথাও বাঁশঝাড় ছিল ওই বাঁশঝাড়ের উপরে দিয়েও যদি মেয়েটা যেত তাও সে ধরা খেয়ে যেত, আবার নিচ দিয়ে গেল সে ধরা খেয়ে যেত, অর্থাৎ তার নজর ছিল ওই মেয়ের উপরে। এবার যখন জিজ্ঞেস করা হল এই মেয়েকে দিয়ে সে কি করবে, তখন সেই ভয়ঙ্কর কথাটা বলল যে কথাটা বাকি সবার হৃদয়কে নাড়িয়ে দেওয়ার জন্য সক্ষম। সে বলল সেই মেয়েকে বলি দিবে, এবং সে কিভাবে এই মেয়েকে বলি দিবে সেই ব্যাপারও সে সবাইকে শোনায় দেয়। সে সর্বপ্রথম মেয়েটাকে হাড়ি কাঠার উপরে রাখবে, এক কোপে মাথা সে বিচ্ছিন্ন করবে, মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর যত রক্ত গড়িয়ে পড়বে মাটি থেকে সে তা তুলে নিবে, এবং সে যতবার মাটি থেকে তুলে নিবে রক্ত, ততবার সেই রক্ত নিজের উপরে সে ধারণ করবে। মেয়েটার শরীর থেকে বের হওয়া এক এক ফোঁটার রক্তকে সে নিজের উপরে ধারণ করবে। ধারণ করার পর যখন আর তার কোনো রক্ত থাকবে না, তখন সেই মেয়েটাকে আর এই মেয়েটার লাশটাকে সে জানোয়ারকে খেতে দেবে, কারণ জানোয়ার অভুক্ত থাকে, জানোয়ারের দেহটা প্রয়োজন। ওই দেহ যদি জানোয়ার খায় এবং জানোয়ার খেয়ে যদি সেই দেহে কোনো তৃপ্তি পায়, সেই তৃপ্তি পাওয়ার ব্যাপারটা ব্রহ্ম পিশাচকে আরো বেশি শক্তি যোগান দিবে। সে যাই করছে তার পেছনে রয়েছে তার আরো বেশি শক্তি পাওয়ার পেছনে আসল উদ্দেশ্য, অর্থাৎ যত কিছু করুক না কেন তার শক্তির দরকার। এবং এই ভয়ঙ্কর শক্তি লাভ সে কেন করতে চায়, কারণ সে মরণ ব্যাধি ছড়াতে চায়। সবারই লক্ষ্য একটা, কোনো না কোনো ভাবে মানুষের সংখ্যা কমানোর, এলাকার উপরে নিয়ন্ত্রণ রাখার, বন জঙ্গলের উপরে নিয়ন্ত্রণ রাখার, নিজেকে সর্বে সর্বা ভাবার, এবং মানুষজন এসে তাদেরকে প্রভু হিসেবে মানুক, পুজো করুক, এটাই তারা চায়। হরিনারায়ণের সাথে তার তুমুল বাগযুদ্ধ হয়। এই যুদ্ধ থামার মতো অবস্থায় ছিল না, হরিনারায়ণ তার দিক থেকে কোনো ধরনের ভুল করেননি, ঠিক তেমনি তিনি লড়াই থেকে পিছিয়ে যাননি। একের পর এক প্রশ্ন এবং প্রশ্নের উত্তরে এক পর্যায়ে, যেই সময় কোন এক ওয়াক্ত বা টাইম, যেই টাইমটা হরিনারায়ণকে শক্তি যোগান দেবে সেই টাইমটা চলে আসে, এবং সেই টাইমটা যখনই চলে আসে হরিনারায়ণ তখন তাকে উদ্দেশ্য করে বলল, তোমার তো কাজ শেষ, এবার মেয়ের ভেতর থেকে তোমাকে বের হতে হবে। হরিনারায়ণ উঠে যায়, তার হাতে একটা মোটা দড়ি ছিল এবং সেই দড়িটা হচ্ছে ফাঁসের দড়ি। ওই ফাঁস দেওয়া দড়ি ওই মেয়েটার গলায় সে পরিয়ে দেয় এবং পরিয়ে দেওয়া মাত্রই এক অদ্ভুত মন্ত্র পড়তে সে শুরু করে। মেয়েটার গলায় শুধুমাত্র দড়িটা পরে দেওয়া এবং ওই অবস্থাতে মেয়েটা এমন ভাবে দাপাচ্ছে যেন তার শরীরে কেউ মারাত্মক ভাবে আগুন লাগিয়ে দিয়েছে। ওই দাপানের চোটে মেয়েটা কোনো কিছু করে উঠতে পারছিল না, মেয়েটা শুধুমাত্র নিজের জান বাঁচানোর চেষ্টা করছিল এবং শুধু চিৎকার করছিল এবং সে বারবার বলছিল তাকে এখান থেকে মুক্তি দিতে, তাকে এখান থেকে মুক্তি দিতে। কিন্তু হরিনারায়ণ বারবার এক কথা বলছিল, এই মেয়ে থেকে চিরতরে তোমাকে মুক্ত হতে হবে, এই মেয়ে থেকে চিরতরে তোমাকে মুক্ত হতে হবে, এই মেয়ে থেকে তোমাকে চিরতরে মুক্ত হতে হবে। এই বাকযুদ্ধ চলতে 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 এক পর্যায়ে ব্রহ্ম পিশাচ মেয়েটাকে ছেড়ে দেয়। কিন্তু ছেড়ে দেওয়ার সময় সে ঘাড় ঘুরিয়ে হরিনারায়ণকে বলেছিল, এর ফল অনেক খারাপ হবে, অনেক খারাপ। যখন সে মেয়েটাকে ছেড়ে চলে যায়, হরিনারায়ণ যে সাথে সাথে সেই যে গোলাকার দাগের মাঝখানে সে যে মুছে দিয়েছিল বা বন্ধনী যে তুলে দিয়েছিল সেই জায়গায় বন্ধনীটাকে সে আবার অ্যাক্টিভ করে দেয়। বন্ধনী যখন আবার সক্রিয় হয়ে ওঠে সেই সময় মেয়েটা তখন অজ্ঞান। সক্রিয় করার সমস্ত মন্ত্র পড়ার সময় হরিনারায়ণের একটা অদ্ভুত খেয়াল এলো এবং কেন জানি ওর মনে হতে লাগলো এটা ব্রহ্ম পিশাচের আবেশ, তা সঠিক। কিন্তু যে চলে গেছে, যাকে তাড়ানো হয়েছে, সে ব্রহ্ম পিশাচ না। কারণ এত সহজে সে ছেড়ে চলে যাবে না, এত সহজে সে লড়াইতে হার পাবে না। কারণ সে অত্যন্ত জ্ঞানী, সে জানে যে তার উপরে কোন ধরনের জ্ঞানগুলো প্রয়োগ করা হবে কিছু সময়ের ভেতরে, এবং সেই জ্ঞানগুলোর বিরুদ্ধে সে সবসময় তৈরি থাকে। তাহলে কি ব্রহ্ম পিশাচ তার আবেশ ঘটিয়েছে মাত্র, ভেতরে প্রবেশ করিয়েছে অন্য কাউকে কিনা, তা নিয়ে তখন তার ভাবনাটা শুরু হল। তার ভাবনাটা কিন্তু ভুল নয়, কারণ একজন এক্সপার্ট ব্যক্তি যদি সে কোনো এন্টিটির ব্যাপারে খুব ভালো করে জানে এবং আশপাশে চলতে থাকা ঘটনাগুলোকে যদি সে তখন অবজার্ভ করতে থাকে, তখন সে এই অমিলটা খুঁজে পাবে। কারণ মানুষ যেমন তার স্বভাব শুদ্ধ যে কাজটা তারা করে, তারাও কিন্তু তাদের স্বভাবের ভিতরে যা রয়েছে সেটাই পালন করে, উল্টো কাজ কখনই করে না। এই অবস্থায় হরিনারায়ণ চিন্তা করল সে রাতবেলা গ্রামে বের হবে এবং সে একটা পদ্ধতি প্রয়োগ করবে। সেই পদ্ধতি হচ্ছে সে এক বিশেষ মন্ত্র জপ করে বাড়ি থেকে বের হবে, এবং সেই মন্ত্র জপ করাটা হচ্ছে এমন, অনেক ক্ষেত্রে এই ধরনের ব্রহ্ম পিশাচদের সাধনা করা হয়, ওই সাধনা করার কিছু অংশ হচ্ছে এই মন্ত্রের অংশ। ওই যে সেই সাধনাটা যে করা হয়, এই সাধনাটা করার সময় অনেক সময় হয় কি, যে মৃত যারা, মানে যারা মৃত মৃত অর্থাৎ এখানে যারা ঘুমন্ত, তাদের অনেক সময় ডাক দেওয়া হয় দেখার জন্য যে তারা জেগে রয়েছে কিনা, ওই মন্ত্র পড়া অবস্থায়, কারণ এটা হচ্ছে ওই রিচুয়ালের একটা অংশ। এখন ব্রহ্ম পিশাচ যদি সেখানে থাকে বা তার যদি আবেশ ঘটে কারোর উপরে, কেবল সে ওই মন্ত্র শোনার পরে যখন ডাক দেওয়া হবে তখন তার কানেই শুধুমাত্র যাবে। কারণ সাধারণ মানুষ সে তো কখনোই মন্ত্রের আবেশ বুঝবে না, কেবলমাত্র যার উপরে আবেশ রয়েছে সেই মন্ত্র শোনার পরে যখন ডাক শুনবে সে তখন সাড়া দিবে। এটা হচ্ছে যে ওই পুরো প্রক্রিয়াটা। এখন হরিনারায়ণ রাতের বেলা বের হন। রাতের বেলা যে সময় হরিনারায়ণ বের হন, তিনি প্রথমে এক গৃহস্থ ঘরের পাশে গিয়ে দাঁড়ান, ওই বাড়ির লোকদের উদ্দেশ্যে সে মন্ত্র পড়তে শুরু করে। অর্থাৎ যদি এই বাড়িতে কারোর উপরে বা এই বাড়ির উপরেও যদি ব্রহ্ম পিশাচের আবেশ থাকে, তাহলে এই মন্ত্র পড়ার সময় এই আবেশের প্রভাব সে লক্ষ্য করবে হরিনারায়ণ নিজে। এবং লক্ষ্য করার পরে সে যখন আরো ভেতরে যাবে, প্রত্যেকটা ঘরের সামনে বা দুয়ারের সামনে যে সে যখন ওই মন্ত্র পড়ে বিশেষভাবে ডাক দিবে, তখন যার উপরে আবেশ রয়েছে সেই ডাকে সাড়া দিবে। এখন যখন প্রথম গৃহস্থ ঘরের সামনে সে গিয়ে দাঁড়ালো, মন্ত্র পড়ল, কোনো ধরনের ঘটনা ঘটেনি, অর্থাৎ এইবারে চা বেশ ঘটেনি। এভাবে একবারই, দুইবারই, তিনবারই, সর্বশেষে যে একটা বাড়িতে সে যে প্রবেশ করলো, এটা সেই বাড়িটা যেই বাড়িটা ব্যাপারী বাড়ির একদম একটা পুকুর বা দুটা পুকুর পরে, অর্থাৎ ব্যাপারী বাড়িটা তো ছিল একদম একা একটা বাড়ি, এটাই হচ্ছে সর্বশেষ বাড়ি ব্যাপারী বাড়ির আগে আর কি। এই বাড়িতে যখন হরিনারায়ণ প্রবেশ করে, হরিনারায়ণ শুধুমাত্র কদম যখন দিল, একটা গাছ ভীষণ ভাবে তুলে উঠল বাতাসে, না কিন্তু যেন গাছের কাণ্ডকে কেউ খুব জোরে নাড়িয়ে দিয়েছে। মন্ত্রটা অর্ধেকবার পড়া মাত্রই পুরো আবেশকে সে অনুভব করল, যেন সমস্ত গাছপালা যারা ঘুমিয়েছিল তারা এখন নড়ছে, কেউ তাদের উপর দিয়ে নড়াচড়া করছে, কেউ তাদের খুব কাছে, কেউ লাফালাফি করছে বা কেউ কোনো কিছু করছে। হরিনারায়ণ তখন ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। এই বাড়িতে আনুমানিক সাতের উপরে গৃহস্থ ঘর রয়েছে, অর্থাৎ একটা বাড়ির একটা বিশাল উঠান এই সাত গৃহস্থ ঘরের মানুষজন ব্যবহার করে। প্রত্যেক গৃহস্থ ঘরের পক্ষে পুরো বাড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব না, যার যতটুকু অংশ রয়েছে সে ততটুকু অংশই ব্যবহার করে। কখনো কখনো হয়তো ফসলাদির জন্য পুরো উঠোনই ব্যবহার করা হয়, যেটা গ্রামে হয়। এবার এক গৃহস্থ ঘরের সামনে যে দাঁড়ালো হরিনারায়ণ, না কিন্তু আবেশ বাড়তে শুরু করেছে, ওই ঘরে কেউ নেই। এরকম করে করে এসে যখন একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো ঘরের সামনে এলো, এবং এই ঘরের সামনে সে মন্ত্র পড়তে চায়নি প্রথমে, কিন্তু তারপরও সে মন্ত্রটা পড়ল। পড়ার পর সে স্বাভাবিকভাবে যখন মন্ত্র শেষে ডাক দেয়, ডাক দিয়ে সে উত্তরের অপেক্ষা না করে চলে যাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল যেখানে কেউ নেই, কিন্তু সেই কুঁড়ে ঘর থেকে তখন ডাক আসে, বাইরে কে, কে ডাকে, এত রাতে কে আসছে, এই তিনটি বাক্য। হরিনারায়ণ আচমকা এই উত্তর পাওয়ার পরে যতই সাহসী হোক না কেন তার হাত পা কাঁপতে শুরু করে, কারণ এই এই একটু আগ পর্যন্ত সে যত প্রক্রিয়া করেছে ওই মেয়ের বাড়িতে, এই প্রক্রিয়াগুলো করার পর থেকে এখন পর্যন্ত সে যে এন্টিটির মোকাবেলা করেছে সেই এন্টিটিকে সে মানে আইডেন্টিফাই করতে পেরেছে, সে ব্রহ্ম পিশাচ না, আসে আরো ছোট লেভেলের কেউ, হয়তো ব্রহ্ম পিশাচ তাকে পাঠিয়েছে তার ওই খেলাটা চালু করার জন্য। কিন্তু এই যে মন্ত্র পড়ে তারপর যাকে ডাক দেওয়া হচ্ছে, সে তখন তো সারা দেবে যার উপরে ব্রহ্ম পিশাচের আবেশ আছে, অর্থাৎ এমনও হতে পারে যে সারা দিল ডাকে, কুড়ে ঘর থেকে সে যদি বের হয় তাহলে সে হরিনারায়ণকে মেরে ফেলতে পারে। তৎক্ষণাৎ হরিনারায়ণ নিজের উপরে বন্ধনী দিতে শুরু করলো, কিন্তু বন্ধনীতে কাজ হয়নি। কেননা হরিনারায়ণের একদম পাশ ঘেঁষে একটা ডাল এত দূর থেকে উড়ে এসে পড়ল যেটা কল্পনা করেনি হরিনারায়ণ। সেই ডাল যদি ওর পেটের মধ্যে পড়ত তাহলে ও শির দ্বারা ভেঙে যেত, পেটে চাপ পড়ার কারণে, কোমরের পেছনের দিকে যেই শির দ্বারা রয়েছে সে শির দ্বারা, সেটা যদি ওর মাথায় আঘাত হানত ওর ঘাড় ঘুরে যেত একদম, মাথা পর্যন্ত কি হতো আল্লাহ জানেন। হরিনারায়ণ তখন সেখান থেকে ভোদর দেয়, এবং যে সময় হরিনারায়ণ ভোদর দেয়, হরিনারায়ণের পেছনে কারাজনী ছুটতে শুরু করে, যেন হরিনারায়ণকে যদি তারা পাকড়াও করতে পারে তাহলে হরিনারায়ণকে তারা জিন্দা জবাই করে দিবে। কেননা তারা সকলেই একই কথাই বলছিল, ধর আর ওর গলা কাট, ধর আর ওর গলা কাট। হরিনারায়ণ নিজের যান বাঁচিয়ে ফিল্ড তো ঠিকই, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছে সে, এখন এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে যে জায়গাটাকে সে চিনতে পারছে না। কিন্তু এটা হচ্ছে সেই জায়গাটা, সেই 3.5-3 ফিট উঁচু জঙ্গলটা। এই জঙ্গলের ভেতরে যখন হরিনারায়ণ প্রবেশ করে, সে যখন ওই জঙ্গলের বাইরে এসে যখন দাঁড়ায়, তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখে। জঙ্গলের বাইরে এসে দাঁড়ানো মাত্র সে চাঁদকে নিজের চোখের সামনে দেখতে পায়, যেন আকাশের চাঁদ আজকে অনেক বড়, আকাশের চাঁদ যেন আজকে অনেক বড়। আর সেই চাঁদ কোথায় জানেন? কোন একটা গাছের ডালের সাথে এমন ভাবে ঝুলে রয়েছে, মানে এটা কখনো কল্পনা করা সম্ভব? আকাশের চাঁদ সে একটা ডালে ঝুলে থাকবে, ব্রহ্ম পিশাচের আবেশ অর্থাৎ তার আবেশ এখানেও রয়েছে। যে চাঁদকে এই মুহূর্তে গাছের ডালের কাছাকাছি দেখা যাচ্ছে, প্রত্যেকটা মানুষ যদি ব্রহ্ম পিশাচের আবেশের ভেতরে চলে আসে, তার কাছেও মনে হবে যে গাছের আগে ঝুলে রয়েছে চাঁদ। এক অসম্ভব শক্তিশালী মায়া যা মানুষকে এতটাই মোহের ভিতরে ফেলে দিবে, মানুষ সেদিকে হয়তো তাকিয়ে থাকবে। আর ব্রহ্ম পিশাচ, তার যদি কোনো উদ্দেশ্য থাকে, সে তখন সেই উদ্দেশ্য হাসিল করতে পারবে। হরিনারায়ণ কিন্তু এখন ওই জঙ্গল থেকে ওই আলোটা দেখতে পাচ্ছে, যেন চাঁদ গাছের সাথে লেগে রয়েছে। অবিশ্বাস একটা ব্যাপার। এখন সেই জঙ্গলের ভেতর দিয়ে সে যে উল্টো রাস্তা দিয়ে বের হবে, সে তো এই এলাকায় চেনা না, কারণ সে এমন একটা জায়গায় চলে এসছে যেখানে তার আসার কথা না। মেয়েটার বাড়ি তারও দূরে। এখন সে রাস্তা খুঁজতে শুরু করল। অবশ্য সে রাস্তা খোঁজা শুরু করতে করতে কিছু সময়ের মধ্যে রাস্তা পেয়ে যায়। এরপরে সে ওই বাড়িতে ফেরত যায়। ওই বাড়িতে সে ফেরত যাওয়ার পরে সে চিন্তা ভাবনা করল, এখান থেকে তাকে খুবই ঠান্ডা মাথায় পালাতে হবে, খুবই ঠান্ডা মাথায়। এখন হরিণেরা যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে এখানে থাকবে না, সে সকালবেলায় তৈরি হয়ে গেল পেরিয়ে যাওয়ার জন্য। হরিনারায়ণ কিন্তু কাউকে কিছু বলেনি। হরিনারায়ণ শুধুমাত্র এই কথা তাদেরকে বলেছিল যে তার গুরুর হুকুম, তাকে ফেরত যেতে হবে। সে শুধু এই কথাই বলেছিল। এখন যখন নিজের সেই যে একটা ঘর যে তাকে দিয়ে দেওয়া হয়েছিল, সেই ঘর থেকে সে যখন বের হতে যাবে, তখন ওই বাড়িতে একটা ভ্যান আসে। ভ্যান কোন মালামাল নিয়ে আসে সেই ভ্যান, আর সেই ভ্যান যিনি চালিয়ে নিয়ে এসছেন তিনি হচ্ছে একজন লিকলিকে গড়নের বয়স্ক মানুষ, যার মুখে চাপ দাড়ি রয়েছে, খোঁচা খোঁচা দাড়ি, সাদা কালো সহ। এবং যখন তাকে হরিণারায়ণ দেখতে পায়, হরিণারায়ণ যেন তাকে দেখতে পায়নি, যেন সে ব্রহ্ম পিশাচকে দেখতে পায়। হরিণারায়ণের যে জ্ঞান রয়েছে, তার যে শক্তি রয়েছে সমস্ত কিছুকে দেখার, পরখ করার, বোঝার, সে সেই শক্তি দ্বারাই বুঝতে পারল এই ভ্যান চালক যিনি এই ভ্যান চালিয়ে এনেছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি ব্রহ্ম পিশাচ দ্বারা আক্রান্ত, ব্রহ্ম পিশাচের আবেশ তার উপরে। উদ্দেশ্য কি তার সেটা কিন্তু এখনো অস্পষ্ট। এই এখন পর্যন্ত মেয়েটাকে দিয়ে যা হয়েছে, মেয়েটাকে দিয়ে যা করানো হচ্ছে, তা হয়তো বড় কোনো দুরভিসন্ধির একটা ছলনা মাত্র, অর্থাৎ সবার খোঁজ বা চেতনা এদিকে ঘুরিয়ে রাখা হয়েছে। এই লোকটা যে ভ্যানটা নিয়ে এলো, সেই ভ্যানের দিকে তাকিয়ে থাকার মধ্যেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পায় হরিনারায়ণ। সে দেখতে পায় সেই ভ্যান কোনো এক সময় লাশ নিয়ে যেত, কোনো এক সময় সেই লাশের উপরে আরামসে দুই পা রেখে এক সিংহাসন পেতে বসে রয়েছে এক ব্রাহ্মণ, ব্রহ্ম পিশাচ। এই মুহূর্তে যাকে অত্যন্ত সাধারণ রূপে দেখা যায়, সেই বয়স্ক লোক যখন বাড়িতে প্রবেশ করলো, সেই যখন তার কাজ করছে বিস্ফারিত নজরে, কিন্তু সবকিছু দেখছে হরিনারায়ণ। হরিনারায়ণ কিন্তু তারপর ওইখানে থাকার সাহস করেনি, কারণ সে ভেবেছিল যে সে হয়তো ব্রহ্ম পিশাচকে বন্দি করতে পারবে, কিন্তু যা হচ্ছে তা তার হিসেবের বাইরে, যা সে বোঝার চেষ্টা করছে তা তার বোঝার সীমানার ভেতরেই নেই। সেইটাও লক্ষ্য করেছিল যে বন্ধনী সে দিয়ে রেখেছিল, এই ব্রহ্ম পিশাচের আবেশ যে ব্যক্তির উপরে রয়েছে, সেই ব্যক্তি খুব সহজেই সেই বন্ধনী পার করে ভেতরে প্রবেশ করেছিল। অর্থাৎ হরিনারায়ণ যদি এখানে থাকে, ও জিন্দা বাঁচবে না এমনিতেও, তার চেয়ে ভালো সে এখান থেকে চলে যাক। হরিনারায়ণ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সবাইকে বলে যায় যে গুরুর ডাক। এই যে হরিনারায়ণ যে ঘটনাগুলো মুখোমুখি হয়, এই ঘটনাগুলোর ব্যাপারে সেই ব্রহ্ম পিশাচই সবাইকে জানিয়েছিল। সেই ব্রহ্ম পিশাচ সবাইকে শুনিয়েছিল হরিনারায়ণকে সে কিভাবে জব্দ করেছিল, হরিনারায়ণকে সে কি দেখিয়েছে, আর হরিনারায়ণ কিভাবে পালিয়ে গেছে। কিন্তু আসল ব্যাপার কি? আসল ব্যাপার জানতে আর অনেক দেরি, কারণ যখন দাবার গুটির মতো কোনো খেলাকে সাজানো হয়, সেই খেলা সাজানোর পেছনে এক বিশাল উদ্দেশ্য রয়েছে। ওই উদ্দেশ্য তার নিজের গতিতে এগুতে থাকবে এবং সলভ হতে থাকবে। এখন হরিনারায়ণ সেখান থেকে চলে গেছেন, মেয়েটার সমস্যা তো সমাধান হয় না, কোনো মতেই হয় না। আবারও সেই মৌলভীর কাছে যাওয়া হয়, আমাদের সেই মৌলভী সাহেব। সেই মৌলভী সাহেবের কাছে যখন যাওয়া হয়, তখন সেই মৌলভী সাহেব কিন্তু অপারগতা প্রকাশ করেন, কারণ তার কিন্তু পূর্বে একটা দুর্ঘটনা রয়েছে। কিন্তু অনেক জোরাজুরি করার পরে কি এক অদ্ভুত টান অনুভব করে তিনি রাজি হলেন। তিনি রাজি হলেন মেয়েটার চিকিৎসা করাবেন তিনি, কিন্তু এবারের চিকিৎসা হবে অত্যন্ত কঠোর। যদি প্রয়োজনে মেয়েকে খুন করে ফেলতে হয়, তাহলে সে খুন করে ফেলার সে পারমিশন পর্যন্ত মৌলভী সাহেব চান। এবার হয় কি, মেয়েটাকে নিয়ে আনা হয় এবং মেয়েটাকে বেঁধে ফেলা হয়। বেঁধে ফেলার পর মেয়েটার উপরে প্রথমে অনেকক্ষণ ধরে মারধর করা হয়, যাতে চেষ্টা করেছিল তারা যে মারধর করলে যদি সেই মারধরের কারণে ব্রহ্ম পিশাচ বা সেই শয়তানের মানে কোনো রিয়াকশন যদি বেরিয়ে আসে, তখন সেটা হ্যান্ডেল করা সেইভাবে সম্ভব। কিন্তু মারধর করার পরেও মেয়েটার ভেতর থেকে কোনো রিয়াকশন আসেনি। এখন যখন এইভাবে মারধর করা হয়, মেয়েটার অবস্থা তো খারাপ, এখন বাড়ি নিয়ে যেতে হবে। বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওই ভ্যানটাই আসে, সেই লিকলিকে মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে সেই বয়স্ক ব্যক্তি। তিনি যখন আসেন এবং তার ভ্যানে যখন মেয়েটাকে তোলা হয়, সেই সময় মৌলভী সাহেব মেয়েটার পাশে দাঁড়িয়ে থেকে মেয়েটার কপালে দোয়া পরে ফু দিয়েছিলেন, এবং সেই ফুটা দেওয়ার সময় তিনি লক্ষ্য করেছিলেন এমন ভাবে সেই ভ্যান চালক লাফিয়ে উঠেছে যেন তার পায়ের নিচে কোনো কিছু বিঁধে গেছে, এবং সে অনেকটা এরকমই অভিনয় করল, অনেকটা এরকম অভিনয়। কারণ যে দোয়াটা পরে ফু দেওয়া হয়েছিল, সেই ফুটা যখন তার কপালে লাগে, কপালে লাগার পরে বাতাস তো সরে যায়, বাতাস সরে গিয়ে তার গায়ে লেগেছিল, এবং সেই যন্ত্রণা নিতে পারেনি, বিধায় সে লাফিয়ে উঠেছিল। এটা তখন পর্যন্ত সকলের কাছে অজ্ঞাত। এখন মেয়েটাকে নিয়ে যখন বাড়িতে চলে যাওয়া হলো, রাতের বেলা মেয়েটা অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো, এমন সব কথা যেন এগুলো হচ্ছে পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনীগুলো যখন মেয়ের মুখ থেকে বেরোতে শুরু করে রাতের বেলা ঘুমের ভেতরে, এই কথাগুলো যখন আবার গ্রামের মানুষ শুনতে শুরু করে, তখন গ্রামের মানুষ আবার এইটাকে পজিশন, অর্থাৎ ওই কোনো ব্রহ্ম বিশ্বাস বা অন্য কারোর খেলা হিসেবে আর বলতে চায় না। তারা তখন বলতে শুরু করে, তোমাদের মেয়ে খারাপ মেয়ে হয়ে গেছে, ও তো কল্লা ফেলে দেওয়া উচিত, অর্থাৎ নাস্তিক এরকম কোনো কথাবার্তা। এই পর্যায়ে যখন গ্রামের মানুষ কিছুটা এক হয় যে ও কল্লা ফেলে দেওয়া দরকার, ও নাস্তিকের মতো কথাবার্তা বলে, কারণ এই কথাগুলো বাইরে গিয়েছে এই জন্য যে মানে পরিবারের সদস্যরা বা প্রতিবেশীদের সাথে এই রাতের বেলা সেই মেয়েটা কি কি বলতে এইটা নিয়ে আলাপ করেছিল। এখন গ্রামের মানুষ তারা খুবই ইন্টেলিজেন্ট এবং তারা খুবই স্টুপিড হতে পারে, দুটি হতে পারে তারা, এবং তারা স্টুপিড হয়ে একটা গ্রুপ তৈরি করলো, যে গ্রুপটা এগিয়ে যাচ্ছিল ওই মেয়েটা বাড়িতে মেয়েটাকে সাহায্য করার জন্য, কারণ ওই যে মেয়েটা তাদের কথা অনুযায়ী সে কিন্তু খারাপ কথাবার্তা বলছে, অর্থাৎ এমন কথাবার্তা যেটা ইসলামে প্রোহিবিটেড। কিন্তু তারা কিন্তু জানে না মেয়েটাকে কারোর নিয়ন্ত্রণের ভিতরে আছে। এখন যখন এই খবরটা পৌঁছালো মৌলভী সাহেবের কাছে, তখন কিন্তু তিনি আর বসে থাকতে পারেন না। কেন পারেন না? কারণ তিনি যদি দেরি করেন, তাহলে কিন্তু এই মানুষগুলো দ্বারা মেয়েটা ক্ষতি হয়েও যেতে পারে। মানুষ তো মানুষকে চেনে, তাই না? তো তিনি খুবই দ্রুত রওনা দেন। পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠেছিল, ওই মেয়েটাও সে পৌরাণিক জ্ঞান বলেই যাচ্ছে মানুষদের সামনেও, আর সেই মূর্খ মানুষেরা তারা আরো অত্যন্ত বিরক্ত হয়ে উঠল, অত্যন্ত আগ্রাসী হয়ে উঠল, কারণ তাদের কাছে পৌরাণিক কাহিনী অত্যন্ত জঘন্য এবং প্রোহিবিটেড। এবং পৌরাণিক কাহিনী তো মানুষ এটা বলতে পারে না, মুসলমান তো কোনো মতেই বলতে পারে না, এই হচ্ছিল তাদের হিসেব নিকাশ। এখন এই পৌরাণিক কাহিনীর কারণে তারা সিদ্ধান্ত নেয় তারা মেয়েটাকে মানে শায়েস্তা করবে, প্রথমে পিটায় ভূত ছড়াবে। যখন পরিবারের লোকজন বাবা বলছিল ওকে কোনো কিছুতে আসর করেছে, কোন কিছুতে আসর করেছে, তখন মানুষজন ডিসাইড করেছিল যে ওকে পিটিয়ে ওর ভেতরে ভূত ছড়াবে। ওকে কিন্তু গাছে বাঁধার মতো ভয়ঙ্কর কাজ মানুষ করেছিল, কিন্তু ভোলবি সাহেব অত্যন্ত বিচক্ষণতার সাথে সেখানে পৌঁছান এবং ওই যে দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল সেটাকে তিনি ঠেকান। এটাই তো চাচ্ছিল ব্রহ্ম পিশাচ, সে চাচ্ছিল কোন না কোনো ভাবে একটা বলি দেওয়া হোক, নিজে যদি সে বলি না দিতে পারে সেই বলি সবচেয়ে সুবিধাজনক ভাবে কে দিতে পারে, মানুষ। আর মানুষকে যদি মানুষকে দিয়েই বলি যদি দেওয়াতে হয় বা বলি যদি নেওয়াতে হয় তাহলে মানুষকে সেইভাবে অপারেট করতে হবে, এবং মানুষকে অপারেট করতে গেলে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তার ইমোশনাল অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ নেওয়া। ঠিক ওই কাজে কিন্তু ব্রহ্ম বিশ্বাস করেছিল, সে বুঝত সে মানুষের পাশ সম্পর্কে ধারণা রাখত, এই জন্য সে বুঝেছিল যে পৌরাণিক গল্প বললে ওরা কিন্তু ঠিকই মেয়েটাকে সাহায্য করার জন্য আসবে। আর এই মেয়ের যদি বলি দেওয়া যেতে পারে আর এই মেয়ের যদি বলি নেওয়া যেতে পারে, কারণ মেয়ে হচ্ছে কুমারী এখন পর্যন্ত, তাহলে তা অত্যন্ত শক্তিদায়ক এবং অত্যন্ত শক্তিবর্ধক তার জন্য, সে সাথে ক্ষমতা রয়েছে। তার উপরে আরো একটা ব্যাপার, যদি এইভাবে একটা ম্যাসাকার করা যায় যে অনেকগুলো মানুষের হাতে একজন নির্দোষে যখন মৃত্যু হয় সেইখানে যে নেগেটিভ এনার্জিটা রয়েছে সেই নেগেটিভ এনার্জির উপরে আরো বেশি শক্তি সে লাভবান হতে লাভবান করতে পারবে, নিজেকে আরো বেশি শক্তি সে লাভ করবে এবং সেই শক্তি সে নিজের ভিতরে অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু মৌলবী সাহেব সেই ঘটনা কিন্তু ঘটতে দেননি,